exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর ইক্লিপস শুরু হলো। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছেন রেজা ভাই।
আসসালামু আলাইকুম। নতুন করে আসলাম, আগের গেস্ট নিয়ে, পুরাতন গেস্ট নিয়ে যেখানে স্টোরিটা পেন্ডিং ছিল, পুরো সপ্তাহ ধরে চিন্তা করলো। মানে এত অদ্ভুত, এত ভয়ানক যে ঘটনা উনি যেভাবে বর্ণনা করলো,
এবং সেটা এখনো শেষ হয়নি।
এখনো শেষ হয়নি।
গত সপ্তাহে আমরা যে ছবিগুলো দিয়েছিলাম সেই ছবিগুলোর ব্যাখ্যাও আমরা পুরো সপ্তাহ জুড়ে এক একজন এক এক রকমের কথা বলেছেন, ওনার কাছ থেকে আমরা শুনবো। কন্টিনিউশন চলছে ডর ইক্লিপসের। অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে যে ডিসক্লেইমারটা শুনিয়েছি সেখানে আরো দু তিনটা লাইন যোগ করছি। এই অনুষ্ঠানে রেজা ভাই শুধুমাত্র একজন প্যারানর্মাল রিসার্চার। রিসার্চার বলছি এই অর্থে যে তিনি স্টাডি করেন, পড়াশোনা করেন, এই বিষয়গুলো উনি যতটুকু জানেন বিভিন্ন বই থেকে, বিভিন্ন এভিডেন্ট থেকে তিনি রেফারেন্স দেন। এবং একই সাথে এটাও বলতে চাই, হি ইজ এ ভেরি গুড ম্যাজিশিয়ান। সেই জায়গাটা থেকে কোন ম্যাজিক ট্রিককে আপনারা যদি এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার ভাবেন সেটা আপনাদের নিজস্ব জায়গাটা থেকে, আপনাদের ভুল আমি বলবো। এবং আরেকটি বিষয় সেটা হলো, আমরা শুধুমাত্র প্যারানর্মাল বিষয়গুলোর এখানে এক্সপ্লানেশন দাঁড় করানোর চেষ্টা করি। আমি চেষ্টা করি সায়েন্স থেকে বলার জন্য, উনি প্যারানর্মাল জায়গা থেকে ব্যাখ্যা করেন। এই অনুষ্ঠানের কোনো বিষয় কাউকে, কোনো গোষ্ঠীকে, কোনো কমিউনিটিকে হেয় করা বা হাইলাইট করা নয়, এটাকে শুধুমাত্র জানার জায়গাটা থেকে, ভয়ের জায়গাটা থেকে, জিজ্ঞাসার জায়গাটা থেকে, কৌতূহলের জায়গাটা থেকে আপনারা নেবেন। এগুলোকে সিরিয়াস ভেবে নিজের লাইফটাকে অনেক বেশি পরিমাণে ভারী করা, অনেক কমপ্লেক্সিটির মধ্যে নিয়ে যাওয়া আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নয়। আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ভয়কে এন্টারটেইনমেন্টের জায়গাতে নেওয়া, এবং সেই ভয়টা রিয়েলিটির জায়গাটা থেকে। আমরা কোনো গালগপ্প এখানে শোনাই না। যাদের জীবনে এই ঘটনাগুলো ঘটে তারাই আসেন গল্পগুলো বলার জন্য। বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার। জি, আমরা যেখানটায় ছিলাম আমরা সেখান থেকে শুরু করতে চাই। কি হলো এরপরে? আপনি যখন, উনি আপনাকে বলছিল যে এতগুলো টাকা কোথাও রেখে দিতে হবে, তারপর?
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
যখন সে আমাকে বলল যে এই টাকাগুলো, এই অ্যামাউন্ট ঘরের মধ্যে কোথাও এক জায়গায় রেখে আমাদেরকে সবাইকে বের হয়ে যেতে হবে, যখন সে টাকা নিয়ে যাবে তারপরে সে আমার ওয়াইফকে নিয়ে বের হবে, বের হয়ে কোথাও পূজা করতে যাবে, পূজা করে কাটিয়ে দিবে।
এতগুলো ঘটনা আপনি আমাদেরকে বললেন র্যান্ডমলি, সরি ফর ইন্টারাপশন। আপনি যখন বুঝতেই পারছেন যে তার সঙ্গে অ্যাবনর্মাল কিছু একটা ঘটছে, আপনি কোনো ধরনের কোনো স্পিরিচুয়ালি যারা ট্রিটমেন্ট করেন এগুলো তাদের কাছে যোগাযোগ করেছিলেন? ডাক্তার কবিরাজ যাই বলি না কেন,
আমি যদি মেডিকেল দিক থেকে বলি, আমি ওকে 2-2.5 বছরের মতো আমি তাকে একজন সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞের আন্ডারে আমি রেখেছিলাম। সে কিছুটা সাইকোলজিক্যাল প্রবলেম তার হচ্ছেই হচ্ছে।
আচ্ছা, তো সাইকিয়াট্রিস্ট কি বলেছে?
সাইকিয়াট্রিস্ট আসলে দেখলো সে ঘুমাচ্ছে না, ঘুমাতে পারে না।
এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো তো আপনি সাইকিয়াট্রিস্টের কাছে বলেছেন?
এগুলো আমি সাইকিয়াট্রিস্টের কাছে বলিনি।
কেন বলেননি?
কারণ এর আগে আমি একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম তার সমস্যাগুলো নিয়ে। যখন আমি ডাক্তারকে বললাম যে ওর এরকম সমস্যা হচ্ছে, কিভাবে হচ্ছে, সে বিশ্বাস করে না। সে বলে পাগল পাইছেন, আপনি কি শিক্ষিত নাকি? তারপর আমি যখন ওই সেই মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলাম, বলেছিলাম যে ওর মধ্যে মনে হয়, আমার কাছে মনে হচ্ছে যেন 2-2 সপ্তাহ, কিন্তু তিনি এই ব্যাপারটা খুব একটা বেশি আমলে নেননি। এর মধ্যে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে গত সপ্তাহে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে বুকের মধ্যে চেপে বসতো, গলা টিপে ধরতো, তার প্রচন্ড শ্বাসকষ্ট হতো, যার জন্য ঘরের মধ্যে নেবুলাইজার নিয়ে আসছিলাম, ইনহেলার নিয়ে আসছিলাম। 2 বার তাকে আমি হসপিটালাইজড করেছিলাম। তার পরবর্তীতে হসপিটালে যাওয়ার পরে ঠিক হয়ে যাচ্ছে, আর ঘরের মধ্যে যতবার হয়েছে দোয়া দরুদ কিংবা মোবাইলে দোয়া দরুদ যদি ছেড়ে দিতাম বা কোনো একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যদি যেত, এরকম কোনো প্রবলেম হতো না।
ইনফ্যাক্ট এটা তো আসলে আমাদের শুধু ডাক্তার বলবো না, আমি আমাদের সাধারণ অনেক শ্রোতা আছে তারাই বিলিভ করবে না। এটা কিভাবে সম্ভব?
যার সাথে ঘটে না সে বিলিভ করবে না, খুবই সিম্পল।
আমাদের বিলিভের দুনিয়াটা কিন্তু ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট।
দেখেন, একটা মানুষ সবচেয়ে বেশি সুস্থ থাকে কখন?
কখন?
যখন সে অসুস্থ থাকে, তখন সে সবচেয়ে বেশি সুস্থ থাকার চেষ্টা করে।
ও, আর চেষ্টার জায়গা থেকে আপনি বলতে পারেন যে হ্যাঁ,
মানে যখন সে অসুস্থ হবে তখন সে চেষ্টা করবে এখান থেকে বের হওয়ার। দাঁতে যখন ব্যথা হয় তখন আমরা দিনে 3 বার ব্রাশ করি, এছাড়া ব্রাশ করি না। ঠিক ব্যাপারটি এরকম, যখন কারো উপর আসর হবে বা প্যারানর্মাল ঘটনা ঘটবে তখনই সে তার মধ্যে বিলিভটা আসবে। আমার
এই অনুষ্ঠানটা করার আগ পর্যন্ত মানে এই বিলিফটা ছিল না, এটা যদি স্পিরিচুয়াল ডিজিজ বলি বা সাইকিয়াট্রিক প্রবলেম বলি যাই বলি না কেন, কি পরিমাণ মানুষ থাকতে পারে আমাদের দেশে যারা এগুলো বিলিভ করে, উচ্চ শিক্ষিত থেকে শুরু করে মানে কম শিক্ষিত থেকে শুরু করে মূর্খ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ, এদের প্রত্যেকেরই প্রবলেম গুলোর সিমটম কিন্তু একই রকম
ঘুরে ফিরে, কিন্তু আলটিমেটলি মানে কুকুরটা এক মানে বিন্দুটা পয়েন্টটা সেম।
আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে, হ্যাঁ এগুলো নিয়ে অনেক ভণ্ডামি হচ্ছে, এগুলো নিয়ে অনেক ধরনের প্রতারণার শিকার হচ্ছেন অনেকে, কিন্তু যারা রিয়েলি কাজ করতে পারেন এগুলোর উপরে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে প্লিজ হেল্প দেম। ভেরি ইন্টারেস্টিং বলি, দাদা ভাই আর একটা মজার কাহিনী বললাম, আমি মেনশন করবো না, কোন একটা পার্টিকুলার জায়গাতে কোন একটা আড্ডাতে আমি এবং রেজা ভাই দুজনই আছি ওখানে, তো রেজা ভাই বলে ফেলেছিলেন যে জিন হাজির করার যে ব্যাপারটা, উনি ওনার মতো করে বলেছেন যে জিন হাজির করা বলতে আসলে কি বোঝাচ্ছেন। তো ভদ্রলোক যিনি ছিলেন উনি মুরব্বী ছিলেন এবং উনি এক মাদ্রাসার প্রিন্সিপাল, আমি বলছি না যে ওনাকে দিয়ে আসলে সকল মাদ্রাসার প্রিন্সিপাল এক, কারণ মাদ্রাসায় অনেক জ্ঞানী গুণী ছিলেন, অনেক ব্রিলিয়ান ছেলে মেয়ে আছে, আমি আমার নিজের জীবন দিয়ে বলতে পারি, আমি যে সাবজেক্টে পড়াশোনা করেছি ওখানে যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সে মাদ্রাসা ছিল। ভদ্রলোক আমি আপনাকে 5 লক্ষ টাকা বাজি ধরে বলতে পারি, কোনোভাবে সম্ভব না, এবং দের ইজ এই ধরনের কোন রাস্তাও কোথাও বলা নাই। ওনার পাশে আবার একজন সাগরেদ ছিল, উনি বলতেছে ভাই আসলে সম্ভব, উনি অনেক কিছু পারে। যে কি কি পারে? তো উনি বলছে ভাই উনি মাঝে মাঝে জিন দিয়ে ডাব পেরে খায়,
প্রতি রাত্রে আমি গাছ থেকে ডাব পাড়া খাই, জিনে ডাব পেরে কেটে কুটে দেয় সে খায়,
সে খায়, এবং পাশে যে ছিল সে বলছে ভাই আমি নিজেও খাইছি। যাই হোক, আমরা তর্কটা না বাড়ি, আমি এই জন্যই বলতেছিলাম যে এই ধরনের মানুষ, আমি জানি না ওনার এলমি জ্ঞান কি এসব ব্যাপারে, কাউকে ছোট করছি না, কিন্তু এই ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজে আছে এবং যাদের কাছে সাধারণ মানুষরা গেলে অনেক সময় প্রতারিত হয়। তো আপনি একজন ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি সিমটম গুলো খুলে বলার সময় না পান তাহলে সেটা খুবই দুঃখজনক। আমরা এই অনুষ্ঠানটা থেকে রিকোয়েস্ট করতে চাই, হয়তো হাজার লোকের সমস্যার সমাধান হবে না, কিন্তু একটা প্রবলেম সলভ হলো। আপনি যদি এরকম প্রবলেম 10টা মানুষের দেখেন আপনি হয়তো গিয়ে বলতে পারবেন যে আমি অমুক ডাক্তারের কাছে গিয়েছি, উনি অনেক ভালো ট্রিটমেন্ট করেন, আপনারা ওখানে যান। রাইট
রাইট।
তো যাই হোক, আপনি হয়তো ওখান থেকে বিতশ্রদ্ধ হয়ে ফিরে আসলেন, আপনি নিজে নিজে যেগুলো করছেন আপনার ওয়াইফের সাথে,
জি
এগুলোও তো পারফেক্ট প্রসেস কিনা, আপনি নিজে নিজের মতো করে ট্রাই করে যাচ্ছেন?
বিষয়টা আসলে আমি যখন প্রথম দিকে তার সমস্যাগুলো দেখছিলাম এবং গভীরতা অনুভব করছিলাম, আমি বেশ অনেকগুলো হুজুর কবিরাজ যারা এসব কাজ করেন তাদের কাছে গিয়েছি, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। তা আমি নিজে নিজে চিন্তা করলাম যে আচ্ছা ব্যাপারগুলো কিভাবে ঘটে আমি একটু দেখি। আমি বইপত্র পড়লাম এবং আমি একই সাথে খেয়াল করলাম যে কিছু কিছু হুজুর নির্দিষ্ট করে কি কি কাজগুলো করে কিন্তু আমি সবসময় থাকবো। আপনারা যে ছবিটা দেখেছেন একটা শাড়ি পরা একটা ছবি, সেই ছবিটা হচ্ছে সেই জিন ভর করে থাকা অবস্থাতে।
ছবিটা আছে প্রিয় শ্রোতা ফেসবুকে, আপনারা গেলেই পাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/dorteam, আমি আবারও বলছি www.facebook.com/daarteam, ডর নামে আছে, আপনারা গিয়ে ওখানে গিয়ে দেখতে পাবেন।
তারপরে যে অবস্থাটা হলো যে বেশ আমাদের সাথে ঘুরলো, খাতারনাক একটা জিনিস নিয়ে ঘুরতেছি সাথে, এটা আসলে একটু সামলায় সামলায় না রাখলে এটা যে কোনো রকম ক্ষতি করতে পারে। কয়েকটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইলাম বা ইয়ে করলাম, সেটা মনটা নরম হয়।
আমরা লেভেল ক্রস করে গেলে সেটা অবশ্যই আমাদের কাছে থেকে মানুষজন বলবে কাজাখড়ি গল্প, এটা কিন্তু কাজাখড়ি গল্পের দিকে টার্ন নিচ্ছে। বিকজ আপনি বলছেন যেটা যে তাকে নিয়ে কন্ট্রোলে রাখার জন্য রেস্টুরেন্টে ভালো মন্দ খাওয়াচ্ছেন,
আমরা সবাই বের হয়ে গেলাম, আধা ঘন্টা পর আমরা আবার ঘরের মধ্যে ফেরত আসলাম। ফেরত আসার পরে দেখি যে জায়গায় টাকা রেখে গিয়েছিলাম সেই জায়গায় টাকা নেই, ঘরের মধ্যে টোটালি কেউ থাকতে পারবে না। হ্যাঁ, আমার ওয়াইফ কে নিয়ে এবং আমার ফ্রেন্ড কে নিয়ে আমি বের হয়ে গিয়েছিলাম, দরজায় তালা মেরে গিয়েছিলাম। ফিরে এসে দেখলাম যে জায়গায় টাকা রাখার কথা ছিল সেখানে রুমালে পেঁচিয়ে রাখতে বলেছিল, রুমালটা আছে, টাকাটা নেই।
এখন সিচুয়েশন চেঞ্জ, জিন টাকা নিয়ে গেল বা জিন টাকা দিয়ে কি করবে, এখানে হচ্ছে প্রশ্ন। আর সেই টাকা দিয়ে কি দোকানে এই জিনিস কিনবে, শপিং করবে? এটা হচ্ছে কোশ্চেন।
তারা তো চাইলে রূপ পরিবর্তন করতে পারে, মানুষের রূপ ধারণ করতে পারে।
তাহলে যেহেতু তারা আগুনের তৈরি বা তারা ভ্যানিশ হতে পারে, তারা তো ব্যাংকের ভিতরে গিয়ে টাকা জমা মনে নিয়ে
আসতে পারতো, সেটা তো আমারও প্রশ্ন। জি বলুন।
টাকাটা নিয়ে গেছে, এরপরে সেই চিন্তা তার শরীরে এসে ভর করলো। ভর করে বলল যে আমার গুরু আমারে বলছে যেন আমি বাইরে বের হই ওরে নিয়ে এবং পূজা দেওয়ার নাম করে কোনো মন্দিরে নিয়ে যাই, এবং এর মধ্যে তারে ধাক্কা মেরে আমি কোনো গাড়ির নিচে ফেলা দিব। কিন্তু আমি এটা করব না, কারণ আমি কথা দিছি। তবে একটা কথা, যারা জিনের সাথে কথাবার্তা বলতে পারেন বা যার সাথে জিনের কোনো টাচ আছে, আমি জানি না, জানবেন যে 80-90% জিনেরা হচ্ছে এক কথার, তারা যেটা বলবে সেটা করবে।
জিনরা কিন্তু মিথ্যা বেশি বলে, নামালে আছে সব জিনে আছে, যে ওরা যা বলে মিথ্যা বলে, আলটিমেট শয়তান।
তারপরে সে বললো যে আমি ওরে বাইরে নিয়ে যাব না, আমি ঘরের মধ্যে কাজ করব। ওর উপর থেকে প্রভাব মুক্ত করে দিল, মুক্ত করে দিয়ে বললো যে ঠিক আছে, আমি ও আমার গুরুর কাছ ছেড়ে দিচ্ছে, কারণ সে আমাকে কথার বরখেলাপ করতে বলছে। তো ঠিক আছে, তারপরে বেশ কিছুদিন সুস্থ, আবার অসুস্থ হয়ে গেল। ইন দ্য মিন টাইম ওর আমার বাসাতে রেখে একটা কাজের জন্য আমি গিয়েছিলাম, পরে আমি বাসায় ব্যাক করেছি, দরজার চাবি আমি কখনো তাকে দেইনি। বাট আমি যখন ঘরে আসলাম, আমি দেখলাম যে দরজা খোলা, ভিতরে আমার স্ত্রী শুয়ে শুয়ে টিভি দেখছে। আমি বললাম যে কিভাবে ঢুকলা, তোমার কাছে তো কোনো চাবিই নাই। বললো যে জানি না কিভাবে ঢুকছে। এগুলো গেল।
এটা কিসের ছবি?
এটাই সেই রেস্টুরেন্টে নিয়ে গিয়েছি যে পজেস্টেড অবস্থাতে তার শরীরে এই মুহূর্তে জিন ছিল।
বিষয়টা খুবই হাস্যকর হয়ে যাবে, তারপরেও বলি, মানে পজেস্ট অবস্থায়ও জিনরা যদি রেস্টুরেন্টে যায়, তারা অনেক হাসি খুশি থাকে, খেতে পছন্দ করে, তারা বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। এটা কোন অবস্থা এই ছবিটা? কি
এটা হচ্ছে কি পজেস্ট অবস্থাতে তার ক্ষতি করতেছিল, ঠিক সেই অবস্থাতে
চোখ বন্ধ রাখে সবসময়?
না, চোখ বন্ধ নয় সবসময়, সে তখন প্রচন্ড ক্রুদ্ধ, প্রচন্ড শক্তি গায়ে, কোনো কিছু মানে না।
এটা কি সে কোন সময় ছবি?
এটা হচ্ছে আমি ল্যাবে যে ভর্তি করেছিলাম তাকে, ব্রেনের MRI করিয়েছিলাম, ব্লাড যত রকম টেস্ট আছে সব রকম টেস্ট করিয়েছিলাম, যে কোন রকম কোন শারীরিক কোন প্রবলেমের জন্য।
রেজাল্টটা কি দাঁড়ালো ল্যাবে?
কোন রকম কোন প্রবলেম নেই।
এটা কি আসলে 3 বছর আগের ঘটনা?
জি, 2 বার ভর্তি করেছি, একবার ওরা ভর্তি করতে করতে করে নাই।
এই সমস্যা বহুদিন যাবো, মানে বহু বছর যাবো, আলটিমেটলি মানে এখনো উনি পজেস্ট হয় মাঝে মধ্যে না?
জি।
এই কবুতরটা কিসের?
নতুন একটা বাসাতে উঠেছিলাম, তখন একজনের পরামর্শে ঘরের মধ্যে তুলসী গাছ এবং কবুতর এনেছিলাম, আর কবুতরগুলো কয়েকদিনের মধ্যেই মারা যেত। এটা হচ্ছে সেই কবুতরগুলোর মধ্যে একটা, হঠাৎ করেই সে আমার স্ত্রীর হাত দিয়ে টিপে কবুতরকে মেরে ফেলছিল, তখন আমি দেখে তাকে যখন দোয়া পড়ে ফু দিলাম, সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল।
আচ্ছা, ওকে, এই পায়ের ঘটনাটা কি? পায়ের যে হঠাৎ করে পোড়া দাগ দেখতে পাচ্ছি আমরা,
এই পোড়া দাগের ঘটনাটা হচ্ছে যখন সে আমরা এই নতুন বাসাতে আসছি, সে ঘুমাতে পারছে না, কোনো কিছু করতে পারতেছে না, আমিও দিনকে দিন রাতকে রাত আমিও জেগে থাকছি। তো এরকম একটা সময় একদিন ফজরের আজানের আগে, তো ও ঘুমায়নি, আমি পাশে শুয়েছিলাম, তো হঠাৎ করে সে উফ করে উঠলো, গিয়ে দেখলাম যে ওর চোখ, দুই হাত দিয়ে চোখ ঢেকে আছে, ওই কে জানি চোখের মধ্যে গুতা মারছে, অনেক জোরে গুতা মারছে। বাথরুমে নিয়ে গিয়ে চোখটা ধোয়ে নিয়ে আসছি, ধোয়ে নিয়ে এসে বিছানার মধ্যে বসেছি, হঠাৎ করে আউ করে আরো জোরে চিৎকার দিয়ে পাঁচে পা ধরলো। কি হলো? পায়ের মধ্যে কি জানিয়েছে? আমি তখন দেখলাম যে পায়ের একটা গোড়ালের দিকটা একটু সাদা সাদা লাগতেছে, ওই সময় 3টা দাগ, ওইটা নিয়ে কান্নাকাটি করতেছিল, হঠাৎ করে আরো জোরে চিৎকার করে উঠলো। এবার দেখলাম যে দ্বিতীয় যে পা গোড়ালি থেকে শুরু করে প্রায় পুরোটা ওই জায়গা পুড়ে গেছে এবং সাদা হয়ে গেছে। আমি দেখে সাথে সাথে তাড়াতাড়ি করে কি করলাম, পানি ঢালা শুরু করলাম, যদি কোনো বিষাক্ত বা কোনো নোংরা জিনিস থাকে তাহলে যেন সেটা রিমুভ হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম, চিকিৎসা করালাম। এই ঘটনার পরে আপনি আরেকটা ছবি দেখছেন, সেম পোড়া, আবার আরেকটা, এটা হচ্ছে গিয়ে রিসেন্ট ইয়ারের, এই ঈদের আগের, সেম জায়গাটাতে সেম ভাবে আবার পুড়ে গেছে আমাদের সামনে।
এই পোড়ার ব্যাপারটা, বিশেষ করে পায়ের গোড়ালির যে পোড়াটা, রেদা ভাই, এটা আসলে কেমন ধরনের পোড়া? আমার কাছে মানে চুলাতেও যদি পড়ে বা অন্য কোথাও পড়ে তাহলে বিষয়টা এরকম হওয়া উচিত যে আসলে এইভাবে পোড়া উচিত না, মানে
আগুনে পোড়া দেখে মনে হচ্ছে, কিন্তু পোড়াটা আগুনে পোড়া হলো, চর্মরোগ থাকে না এই টাইপের আকার থেকে, দেখেন মানে এই যে
চর্মরোগ হয়ে কিছু একটা হয়েছে, হ্যাঁ
গুড়ি 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 হয়েছে,
কিছুদিন আগ থেকে হঠাৎ করে চোখ থেকে রক্ত পড়া শুরু করলো। চোখ দিয়ে যখন রক্তটা পড়ে, অনেক সময় এক চোখ দিয়ে পড়ে, অনেক সময় দুই চোখ দিয়ে পড়ে, বিলিভ করতে পারবেন কিনা, কারণ আমরা হরর মুভিতে দেখি ডাইনি কিংবা ভূত প্রেতে চোখ দিয়ে রক্ত পড়ে, ব্যাপারটা বাস্তবে যে ঘুরতে পারে আমার জানা ছিল না। পরে আমি সাইন্টিফিকলি দেখলাম যে এটা চোখের অনেক সময় স্ট্রোক হয়, চোখের স্ট্রোক হলে চোখ থেকে রক্ত পড়ে। যাই হোক, তার চোখে স্ট্রোক ছিল না, পরবর্তীকালে কিছুদিন পর আমি যখন চিকিৎসা করালাম তখন থেকে এখন পর্যন্ত আর চোখ দিয়ে রক্ত পড়ে না। তো এটা কি ব্যাখ্যা, চোখে স্ট্রোক করলে কিছুদিন রক্ত পড়বে হঠাৎ করে বসে আছে কোনো প্রেশার ছাড়া? ইটস ইম্পসিবল।
ওকে, পুরোটাই আমার কাছে মিস্ট্রি মনে হচ্ছে, ভেরি ভেরি মিস্ট্রি। বাট আমরা বলতে চাই যে এগুলো আসলে আমাদের ব্যক্তি জীবনে অনেক বড় সমস্যা। আপনারা বিয়ে করেছেন কত বছর?
অ্যারাউন্ড 4 ইয়ার্স।
কোনো বাচ্চা কাচ্চা হয়নি আপনাদের?
না।
এটা কি আপনারা নিচ্ছেন না নাকি হচ্ছে না?
আসলে প্রথম দিকে নেইনি, যখন নিতে যাচ্ছে তখন হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্যাগুলো ফেস করতে সেই মধ্যে আসলে বাচ্চা কাচ্চা নাও চিন্তাটা করাই ভুল।
ওকে, কি বলবেন নিতা ভাই পুরো বিষয়টা নিয়ে আপনার কি বলার আছে?
আপনাকে কয়েকটা প্রশ্ন করবো আমি সবার আগে। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কি বৃষ রাশি কিনা?
জি,
আমি দেখতেছি আপনার সাথে ব্যাপারটা রিলেটেড। আমি অন্য এপ্রিল মাসে যারা জন্ম তাদের সাথে কিছু বলতেছি না, নট ইভেন রাশি চক্র, আমি এগুলো বিলিভ করি না। কিন্তু আমি দেখতেছি যে ব্যাপারটা আপনি বলছেন এতক্ষণ, কি ব্যাপারটা শুনলাম, আমিও শুনলাম ব্যাপারটা রিলেটেড টু ইউ, আপনিও এটার সাথে জড়িত।
জি,
ঠিক আছে, জানেন।
জি,
আচ্ছা, আমি খুব ছোট করে বলবো, বাকিটা কি রেহাই বলবে। আমার কাছে মনে হচ্ছে এটা ফিয়ার ফোবিয়া বা ইন্টেন্স ফিয়ার থেকে এটা চলে আসছে। এটা একটা সাইকোলজিক্যাল টার্ম, বাকিটা কি রেহাই বলবে ওনার মতো করে। আর প্যারানর্মাল দিক দিয়ে যেটা আমি জানি, যতটুকু আমি শুনলাম, এটা আসলে আমি তো অনেক ছোট মানুষ এই লাইনে, খুব বড় কোনো মানুষ হলে ভালো বলতে পারতো আমার চেয়ে। কিছু পালিশ জিন থাকে, পালিশ বলা হয় জিনগুলাকে, জিনদের মধ্যে একটা দল আছে বডির ব্লাডটা খেয়ে নেয়, পায়ের রক্ত তারা খাবে, তারা মূলত শুরু করে পা থেকে। এরা আলটিমেটলি এমন জায়গায় থাকে যেখানে বালি জড়িত, ওইসব জায়গা তাদের বাসস্থান। এবং এইসব জিনরা বিশেষ করে একই সাথে দুজনকে বোকা পাতে পারে, এর বেশি না। আর এদের শত্রু আছে, আবার এদের শত্রু সেই সব মানুষ যারা জিন নিয়ে গবেষণা করে, শুধু তারাই তার শত্রু। এই অনেকে আছে আমাদের মধ্যে, যেমন আমি, আপনি অনেক স্টাডি করছেন যেটা বললেন, কিভাবে স্টাডি করতেছে। আমাদের সাথে কিন্তু অনেক ঘটনা ঘটে যে আমরা রেডিওতে বলি না, বললে মানুষ বেশি ভয় পাবে। তো এই পালিশ জিনদের শত্রু সবচেয়ে বেশি তারা, যারা এই জিনদেরকে ডাকে। এখান থেকে রক্ষা পাওয়ার উপায় অনেক কঠিন, যেটা আমার আমি বলবো অবশ্যই ডাক্তার দেখান, সাইকিয়াট্রিস্ট দেখান, বড় কোনো আলেমকে দেখান। আমার যত
আমার কেন জানি মনে হয় যদি প্যারানর্মাল জায়গাটা থেকে আপনি যেটা বলছেন যে ওনারও কিছু ভুল আছে,
ভুল আছে,
এবং উনি স্টাডির উপর যে নিয়ে গিয়ে ওনার ওয়াইফকে বিভিন্ন ভাবে ব্যবহার করেছেন, না হইলে ওনার এই লেভেলের এক্সপার্ট হওয়ার কথা না। উনি এসব বিষয়ে কিন্তু মোটামুটি ভালো এক্সপার্ট,
রাইট?
এবং আপনি চাইলে মাইক্রোফোন ইউজ করতে পারেন, আমাদের সঙ্গে ইন্টারাপ্ট করতে পারেন, যে উনি নিজেও চান না আসলে এই জায়গাগুলো থেকে এখন রিমুভ হোক। এবং উনি শুধু ওনার ওয়াইফ না, উনি বিভিন্ন জায়গাতে জিনিসগুলো প্র্যাকটিসও করেছেন। আপনি আচ্ছা দিলে একটা কথা বলবেন আসাদুজ্জামান, আমি জানি আপনি আজকে সৎ কথা বলবেন। এই যে বলি ঠুলি দেওয়ার ব্যাপারটা আপনার কাছ থেকে চেয়েছিল যে একটা ছেলে দে কিংবা একটা মুরগি দে, আপনি এখন পর্যন্ত কয়টা দিয়েছেন এরকম?
ওই ছাগলটা দিয়েছিলাম,
ছাগলটা আপনি বলি দিয়েছেন?
আমি দেইনি তো, আমি জাস্ট টাকাটা দিয়েছি। আমি এখন পর্যন্ত কোনো বলি বা কোনো কিছু দেইনি। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে হ্যাঁ, আমি যখন এগুলোর সাথে ইনভলভ হলাম, আমার শিখার প্রচুর পরিমাণ আগ্রহ, নানাভাবে স্টাডি করছি, তার মানে এটা না যে আমি এক্সপার্ট। আমার ওয়াইফের উপর আমি যেটুকু প্র্যাকটিস করেছি শুধুমাত্র বাধ্য হয়ে,
উনি সেটা ভালোর জন্য করতে পারে। যাই হোক, আমি ওনার পায়ের নখ দেখতে পাচ্ছি, খালি ব্যাট ঢুকছে। উনি একসময় ব্ল্যাক ম্যাজিক ট্রাই করছে,
পড়াশোনা করেছে,
উনি ব্ল্যাক ম্যাজিকের মন্ত্রগুলো পড়ছেন, সেটাই কিন্তু পড়া।
তো ওই সময় আমি কোনো হুজুর কবিরাজ কাউকে আমি পাশে পেতাম না, হঠাৎ করে আমার রাতের পর রাত, দিনের পর দিন, প্রতিটা মুহূর্তে আমার ভয় থাকতে হতো, সেকেন্ডে সেকেন্ডে সমস্যা হতো, সেকেন্ডে সেকেন্ডে রিমুভ করতে হতো।
বাট আপনি যে কাজগুলো করেছেন সেগুলো অ্যাকর্ডিং টু দা রিলিজিয়ন কিনা?
জি, আমি যে কাজগুলো করেছি সেগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু কোরআন, অ্যাকর্ডিং টু সুন্নাহ।
আপনি কিভাবে শিওর হলেন?
কারণ আমি শুধুমাত্র কোরআন এবং হাদিসে যে সমস্ত দোয়া দরুদগুলো সেগুলো দিয়ে আমি ট্রাই করি, সেগুলোই আমি পড়ি।
কবুতরের বিষয়টা তো আমি ঠিক জানি না যে এটা এটাও ব্ল্যাক ম্যাজিকের পর্যায়ে পড়ে কিনা।
না,
আপনি রুমের মধ্যে এনে কবুতরগুলো রাখলেন, কেউ আপনাকে পরামর্শ দিয়েছে, আপনি কি নিশ্চিত যে এটা ঠিক ছিল প্রসেসটা?
ব্যাপারটা আসলে কবুতর নিয়ে আসলাম মানে হচ্ছে যে আমার ঘরের মধ্যে যদি খুব বেশি খারাপ কোনো কিছু থাকে, তারা ক্ষতি করার আগে কবুতরের উপর দিয়ে যাবে।
এখানেই তোমার প্রশ্ন, কি এরকম কোনো প্রাণীর ক্ষতি করা?
না,
এটা তো এক ধরনের বলি দেয়া। আপনি অবশ্যই একজন দিনই এলেম, দিনদার ব্যক্তি যিনি আছেন, যারা যিনি এইসব কাজ করেন, ভালো জানেন, তার কাছে যাওয়া উচিত ছিল। কিন্তু এটা তো অবল একটা প্রাণী, তাই না?
আমি কখনোই চাইনি যে কেউ এসে আমার কবুতরগুলোকে মেরে ফেলুক। ইনফ্যাক্ট আমার যখন কবুতরটাকে মেরে ফেলা হলো আমি প্রচন্ড মন খারাপ হয়েছিল। সেকেন্ড হচ্ছে কি, কবুতর একটা পবিত্র পাখি, এবং এই পবিত্র পাখির মানে যে ঘরের মধ্যে, যেমন আমি কবুতরের ব্যাপারটাও একটা বিশ্বাসে থেকে
কবুতরকে একটা শান্তির পাখি বলা হয়, কিন্তু কবুতর আপনাকে বাঁচাবে এটা আসলে হুজুর যেটা করছে আমি বুঝতে পারছি। উনি সূরা বাকারের একটা আয়াত থেকে আপনাকে বলছে যে জাদু দিয়ে যা নষ্ট করা যায় ওটার উপরে ব্যাখ্যা করে আপনাকে সে কবুতরের কথা বলছে। কিন্তু আপনি যে টাকার ব্যাপারটা করছেন যে টাকা দিচ্ছেন বলি দেওয়ার জন্য, উদ্দেশ্য তো এটাই ছিল যে ছাগলকে সে বলি দিয়ে দেখ এবার টাকা নিয়ে নেক,
এটা
দিস ইজ ভেরি রং। আমি কোন পশুকে বলি দেওয়ার জন্য আমি দিব না কাউকে। হ্যাঁ, যদি আপনি বাধ্য হন, জান চলে যাচ্ছে, সেক্ষেত্রে সব হালাল।
আমি ঠিক ওই অবস্থায়
আমি সেটা বুঝতে পারছি, এই জন্য আপনি সেটা কাজটা করছেন।
আচ্ছা, শেষমেশ কি অবস্থা দাঁড়িয়েছে, এখন কি অবস্থা আছে?
এখনো একটু সমস্যা চলছে, চিকিৎসা চলছে। রেজা ভাই আছে, রেজা ভাই হয়তো বলতে পারবেন অনেক কিছু। মানে অনুরোধ করবো যে একটু ব্যাখ্যা করতে। আর আমি হয়তো হ্যাঁ অনেক হয়তো ভুল করেছি না জেনে,
কয়েকটা কথা বলবো আমি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো সবার জন্য উন্মুক্ত কথাগুলো। আমি যতটুকু মনে করতেছি আপনার ওয়াইফের আপনার প্রতি অনেক কমপ্লেন থাকতে পারে, উনি তো ইমোটেশন আছে,
রাইট?
উনি রাতের পর রাত কান্নাকাটি করছে, বালিশের মধ্যে ফুপায় ফুপায় কাঁদছে, আমার কাছে মনে হচ্ছে এটা আপনি পাশে গিয়ে শিওর হবেন বা উনি তো শুনতেছে শিওর হবেন। দ্বিতীয় হচ্ছে উনি যে আগুনের গন্ধ নিত, আমরা দেখবেন যারা গ্রামে যায় হঠাৎ করে, সবচেয়ে ভালো লাগে কি নদী ধান খেত ভাল লাগে, আমরা এজ এ মানুষ ইনসান আমরা মাটির গন্ধ ভাল লাগে, ঠিক তেমনি জিনদেরও আগুনের গ্রাম ভাল লাগে, পুরা গন্ধ ভাল লাগে। আর জিন যেহেতু আগুনের তৈরি, তারা যখন প্রবেশ করে তখন যদি বের হয়ে যায় সেই ক্ষেত্রে সেই জায়গাটা জ্বলে যেতে পারে, এটা একটা লক্ষণ। তো যখন জিন বের হয় আমাদের শরীর থেকে দেখবেন চোখ দিয়ে কারো বের হয়, কারো মুখ দিয়ে বের হয়, আপনার ওয়াইফের যে কথা বলেন অনেকগুলো জিন আছে, যখন চোখ দিয়ে বেরোচ্ছে চোখ দিয়ে রক্ত পড়ছে, যখন নাক দিয়ে জিনটা বেরিয়ে গেছে নাক দিয়ে রক্ত পড়ছে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটি থেকে একটা ছোট্ট বিরতি নিতে চাই, আর বিরতি নেবার আগে আপনাদের সবাইকে বলছি ডর ইক্লিপস এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে আপনারা চাইলে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নম্বরটি 09613892892। এছাড়া আমাকে মেইল করতে পারেন, আমার মেইল অ্যাড্রেসটি হচ্ছে kibriatoday@gmail.com। কিবরিয়া টুডে বানানটা হচ্ছে KIBRIA2, টুটা হবে সংখ্যার 2, 2DAY, দ্যাট ইজ টুডে @gmail.com। সবচেয়ে ভালো হয় আপনারা যদি সরাসরি আমার ওয়েবসাইট থেকে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমার ওয়েবসাইটের ঠিকানা www.rj-kebria.com। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে আগামীকাল শুক্রবার রাত 11:50 আমরা আমাদের ফেসবুক থেকে একটা হন্টেড প্লেস থেকে লাইভে আসব, এবং যারা নিয়মিত দেখে থাকেন তারাও দেখবেন। আমরা এই মুহূর্তে নিশ্চিত করছি না আসলে কোন জায়গাটা থেকে আমরা লাইভে যাব, তবে যারা পেজটিতে এখনো কানেক্ট হননি তারা কানেক্ট হতে পারেন। আমাদের পেজের ঠিকানা www.facebook.com/dorteam, DAARTEAM, দ্যাট ইজ কল ডর টিম, এবং পেজটি আছে ডর নামে। ব্রেক for 4 minutes.
Dor mane boy.
Dor eclipse. শ্রোতা, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের ইক্লিপসে। আমি আর জি কিভরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও ফ্যামিলি 9.2। আমার সঙ্গে আরো একজন গেস্ট এই মুহূর্তে রয়েছেন, তার সঙ্গে আমরা পরিচিত হব এবং আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে বলতে চাই, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান, শুধু প্যারানর্মাল প্রবলেম নিয়ে কথা বলতে চান কিংবা স্টোরি আছে আপনার কাছে গল্পটা বলতে চান আমাদের এখানে এসে, সেটার জন্য আমাদেরকে দুটো প্রসেস আছে আপনারা নিশ্চয়ই জানেন। একটা হচ্ছে আমাদের ফোন নাম্বার আছে, স্টুডিও ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। এছাড়া আরেকটি নাম্বার আছে যেটা আমাদের ফেসবুক পেজে দেয়া আছে, এই নাম্বারে শুধু SMS করা যায়, কোনো প্রকার ফোন দেবেন না, ফোনটা ব্লক করা থাকে। ফোন নাম্বারটি হচ্ছে 01743075722। আমি আবারও বলছি 01743075722। ঠিক আছে, পূজার যিনি আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। তিশা আপনার নাম, রাইট? তিশা, আপনার বয়স যেটা আপনি বলছিলেন 20-এর মতো, এবং আপনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন। ওকে, তো তিশা, আপনি অনেক লম্বা একটা সময় ধরে এই সমস্যাগুলোর মধ্য দিয়ে যাচ্ছেন, কবিদের কাছে গিয়েছেন বা আপনার সেভাবে ট্রাই করেছেন।
হ্যাঁ,
সো আমরা লেটস ফাইন্ড দ্য স্টোরি।
আমার বিয়ে হয় 4 বছর, এক বছরের মতো ভালো ছিলাম। হাজবেন্ড ওয়াইফ আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল, কিছুটা অ্যাফেয়ারের মতনও বলা যায়। বাট আমার শ্বশুর শাশুড়ি মানতে চায়নি। তো আর বিয়েটা কিভাবে হয়েছে সেটা আমিও ঠিক বলতে পারি না। তখন এসএসসি পরীক্ষা মাত্র দিই, বাবা বললো যে ছেলে ভালো, এমবিএ কমপ্লিট করা ছেলে বিয়ে করে ফেলো। তো যখন কাজী অফিসে নিয়ে যায় আমার ফ্যামিলি ছিল সাথে, বাট তারপরও ব্যাপারটা আমি নিতে পারিনি, হয়ে গেল, এরপর মানায় নিলাম। তো বছর খানেক যাওয়ার পর শুরু হয় ঝামেলা।
শ্বশুর শাশুড়ি রাজি ছিল না। এটা কি বিয়ের আগে রাজি ছিল না কেউ, নাকি বিয়ের পরে আপনাকে মেনে নিতে পারেন?
আগে রাজি ছিল না, এখনো মানতে পারে না।
সেক্ষেত্রে আপনারা বিয়ে দিল, মানে আপনার ফ্যামিলি থেকে বিয়ে দিল কেন? আপনাদের তো অ্যাফেয়ারও ছিল না।
না, আমরা একই বাসায় থাকতাম, পাশাপাশি ফ্ল্যাটে। এসএসসি পরীক্ষার পর বাড়িতে গেছিলাম কুমিল্লা আমার বাড়ি। তো এখানে একটা ছেলের সাথে আমার কথা, মাসখানেকের মতন শুধু কথা হতো ফোনে। তারপর আমি ঢাকায় চলে আসি, ছেলেটা বিয়ের প্রস্তাব দেয় এর মধ্যে।
আপনার হাজবেন্ডও তখন কিছু করছেন না?
না,
শুধু এমবিএ
পাশ। হ্যাঁ, তখনও চাকরি হয়নি।
বিয়ের প্রস্তাবটা কি আপনার বাবাই দিয়েছিল? তাহলে কে দিয়েছে?
ও প্রথম থেকে পছন্দ করতো,
আপনাকে পছন্দ করতো। ওকে, ফাইন, ঠিক আছে। সো দিস ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি। ওকে,
আর আমি কিছুটা উইক হয়ে গেছিলাম কুমিল্লার সেই ছেলেটার প্রতি। তো বাবা মানতে পারেনি, কারণ ছেলেটা শিক্ষিত না আর ফ্যামিলিটা একটু সন্ত্রাস টাইপের। আমার ফুফু কন্টিনিউ আব্বুকে বলতে থাকে যে ভাই কিছু একটা করেন, ও বিভিন্ন ধরনের সমস্যা করতেছে, আমাদের হুমকি দিচ্ছে।
এই জন্য বাবা বাধ্য হয়ে ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আনইউজুয়াল কি দেখলেন বা কিভাবে শুরু হলো বিষয়টা শুনে?
হঠাৎ করে অসুস্থ, আমি মাথা ঘুরায়, চোখ কেমন ভিতরে চলে গেল। ডক্টর বললো যে তেমন কিছু না, দুর্বলতা, কিছু ভিটামিন ক্যালসিয়াম দিল, খাওয়ার পর কিছুটা ভালো, কিন্তু হঠাৎ করে বিছানায় পড়ে গেছি, একদম বুক টুক শুকাই গেছে, কালো হয়ে গেলাম। তারপর একজন বললো যে আপনারা অন্যভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে আমার ঘরে সৎমা, বাবা বিয়ে করেছেন প্রায় 10 বছর, যতটুকু শুনছি এ পর্যন্ত ফার্স্টে থেকে যে সৎমা বাবাকে অন্যভাবে ক্যাপচার করে ফেলছে। আম্মু অনেক ট্রাই করছে ওনাকে তাড়ানোর জন্য, সমস্যাটা আসলে এখানে। অনেকবার টাকার অফারও দিছে, চলে যাও, আমার 3টা ছেলে মেয়ে, উনিও ম্যারিডই ছিল, তো তোমার 2টা সন্তান আছে। উনি কোনো ভাববিটা মানতে পারে নাই। আম্মু তারপর এই কবিরাজ ফকির এদের আশ্রয় নিল। তো প্রথমে 20,000-22,000 এরকম করে অনেক টাকা দেওয়া হয়েছে ফকিরদেরকে, যেটা আমার বিয়েরও আগের কথা। মার একটাই কথা ছিল, আমার 3টা ছেলে মেয়ে এটিম হয়ে যাবে। তো যাই হোক, অ্যাট লাস্ট যেখানেই যাই সেখানে বলতেছে যে আমরা পারবো না বাবা, বা যে কোনো কবিরাজি কয়েকদিন কাজ করার পর বলে যে সম্ভব না,
টাকাটুকু খেয়ে ফেলার পরে বলে
সম্ভব না। তার কারণ হচ্ছে তিন টাইপের কিছু একটা শুয়ের মতো শরীরে ভরা, আমার বাবারও আমার স্বপ্নায়েরও, এটা সম্পূর্ণ নাকি কুফুরি করা, মৃত্যু ছাড়া তাদেরকে একটু আলাদা করতে পারবে না, এটা বাবাও আমার মাকে বলতো।
ওকে, এখানে একটা বিষয় আপনাদেরকে বলি প্রিয় শ্রোতা, এই যে সুই দিয়ে এক ধরনের ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের স্পিরিচুয়াল কাজ করা হয়, সেটা সম্পর্কে আপনারা হয়তো বা অনেকেই পরিচিত আছেন। আমরা এই বিষয়টা নিয়ে রেজা ভাইয়ের কাছ থেকে শুনবো। আচ্ছা রেজা ভাই, আপনি বোধহয় সেদিন আমাকে মানে গল্পচ্ছলে বলতেছিলেন যে এই যে সুই সুতার বিষয়টা, দুইটা শরীরে সুই ঢুকায়, এটাও এক ধরনের ব্ল্যাক ম্যাজিক, মানে কি জানেন আপনি এটা সম্পর্কে?
সুই সুতা না, শুধু সুই আর কি। হ্যাঁ,
মানে এটা কি কাহিনী? রাখি
ব্যাপারটা আমি আপনাকে বলতে হলে, অনেক কবিরাজরা আছে তারা পরে কি শরীরের মধ্যে ঢুকায় দেয়, মানে সুই ঢুকায় দেয়, 1 ইঞ্চি সুই, বড় বড় সুই ঢুকায় দেয়, কারো কারো ছোট সুই ঢুকায়। তারা তাদের ধারণা হচ্ছে জিনরা লোহাকে ভয় পায়।
আচ্ছা,
যদি ব্ল্যাক ম্যাজিক করে জিনে আসার পরে সুই বডিতে ঢুকায় দেওয়া মানে বডির মধ্যে এটা আজীবন আজীবন থেকে যাবে শরীরের ভিতরে। সুইটা ঢুকানোর পরে চামড়ার মধ্যে একটা যে ছিদ্র হয় ছোট ছোট, সেটা আস্তে শুকায় যায়, তারপর সুইটা ভিতরে রয়ে যায়, সুইটা আস্তে আস্তে ব্লাডের হিটে গলে যায় বা যেটাই হোক ভিতরে হারিয়ে যায়,
তাই নাকি?
হ্যাঁ, এটি বাস্তবতা, এটা আমার চোখে অনেকবার দেখা। এই সুইটা ঢুকানোর পরে কবিরাজ বলে যে সুই ঢুকাই দিলাম, 2টা সুই 2 হাতে ঢুকাই দিলাম বা পায়ে ঢুকাই দিলাম, উরুতে ঢুকাই দিলাম, এবং সারা জীবন তোমাকে জিন ধরবে না। কিন্তু সে এটা পেলো কোথায়, এই তথ্যটা সে কোথায় পেলে, সেটা কবিরাজ কখনো বলতে পারে না।
তার মানে এটা দিয়ে অনেক সময় ট্রিটমেন্ট হয়?
কখনো ট্রিটমেন্ট হয় না,
ট্রিটমেন্ট বলতে ভুয়া সেটা বুঝতে পারছি, কিন্তু এটা দিয়ে করে অনেক সময়
করে, এবং এটা কতটা ভয়ঙ্কর এবং কতটা ডেঞ্জারাস হতে পারে, অনেকের এমন হয়েছে পুরো হাত প্যারালাইসিস হয়ে গেছে, কারণ সুইয়ের মধ্যে যদি কোনো ধরনের জং থাকে নিশ্চিত তার,
এমনিতে লোহাটাও তো জার্ম, লোহাটাও তো জার্ম,
সুইটা ওয়াশ করা হয় না, কিছু করা হয় না, এবং ধনুষ্কর হবে, এবং সুই যেভাবে তৈরি হয় ফ্যাক্টরিতে, যদি আপনি দেখেন কিভাবে তৈরি হয়, ওরকম পরিষ্কার ভাবে তৈরি হয় না, তো আলটিমেটলি অসুস্থ হবে সে।
আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি জানলাম বিষয়টা, আমরা যেখানে ছিলাম আবার আপনাকে ফ্লোর দিচ্ছি। হ্যাঁ, তারপর কি হলো?
তারপর মা তারপরও চেষ্টা চালায় যায়, প্রায় 8-9 বছর ধরে আম্মু চেষ্টা করতেছে, যেখানে যেই হুজুর দরবেশ করে করে যাচ্ছে। বাবা কন্ট্রাক্টর ছিল পেশায়, বাবার অনেক টাকা ছিল, আম্মু বিভিন্ন সমিতিতেও যোগ দেয় শুধু এই ছোট মাকে তাড়ানোর জন্য, কোনোভাবেই পারে না। আম্মু প্রায় 4 বছর হলো থেমে গেছে ব্যাপারটা থেকে, হচ্ছে না, এখন আমারও বিয়ে হয়ে গেছে, মার কথা, এখন যেটা আমি ফকিরের কাছে দিব সেটা আমি আমার মেয়ের সংসারে দিলেও কাজে লাগবে। বড় ভাইয়া কাতার থাকে, ফার্স্টে সৌদিতে ছিল 5 বছর, সৌদি থেকে চলে আসার পরে ভাইয়া আর কাতার যেতে পারে না, অনেকদিন প্রায় 2 বছরের মতন চেষ্টা করা হলো। তারপর যতটুকু শোনা গেল তো আম্মু আমাদের গ্রামের এক আন্টির কাছে নিয়ে গেলেন। তিনি বললো যে ছেলেকে ক্ষতি করা হয়েছে যাতে বিদেশ না যায়, আপনারা চাইলে এখান থেকেও কাটাতে পারেন, অন্য কোথাও থেকে পারেন, বাট করে ফেলেন তাহলে চলে যাবে। উনি চেষ্টা করে কাটায়, আবার ক্ষতি করা হচ্ছে। তো আম্মু জিজ্ঞেস করলো ক্ষতিটা কে করে, আমাদের ঘরে কোনো শত্রু নাই। তো উনি বললো যে ঘরে কি সৎমা আছে নিজে থেকে? মা বলল হ্যাঁ। তখন বলছে যে সৎমা ক্ষতি করে রাখছে, বাইরে যাইতে দিবে না, কারণ এই ছেলেটা অনেক ভালো, মায়ের প্রতি অনেক বেশি দুর্বল, বিদেশে গেলে মাকে দেখবে।
আচ্ছা, এটা কে বললো আপনাকে? ওই
মহিলা। হ্যাঁ,
এই জাতীয় কথাবার্তা একটা সংসারের মধ্যে কি ধরনের অশান্তি তৈরি করতে পারে? প্যারানর্মাল বিষয় উনি যেটা মনে করছেন, আনইউজুয়াল থিং যেটা ওনার লাইফে ঘটছে, সেটাতে যাওয়ার আগে বিহাইন্ড দ্য স্টোরিটা এখানে রিভিল করছি। কারণ আমাদের সমাজে যারা ব্ল্যাক ম্যাজিক করেন, কবিরাজি বা বিভিন্ন রকমের ভটকা, যারা আসলে কিছু জানেন না, এই ধরনের অনেক লোকের কাছে গিয়ে যারা এইসব কাজ করানোর চেষ্টা করেন বিশেষ স্বার্থ হাসিলের জন্য, তাদের সংসারের মধ্যে কি ধরনের ঝামেলা তৈরি হতে পারে এরকম দুই একটা কথাতে। এই যে মহিলা কবিরাজ, যিনি বললেন যে চেষ্টা করছে যে বিদেশে যেতে দেবে না, এটা সত্য না বা সত্য, এই ধরনের অ্যাবস্ট্রাক্ট কথা ওনার পরিবারে কি ধরনের একটা বড় ধরনের ঝামেলা তৈরি করতে পারে চিন্তা করে দেখুন। কারণ ওনারা তো জিনিসটাকে বিশ্বাস করবে, এবং সেজন্যই আপনাদের এই অনুষ্ঠানে আজকে প্রথমবারের মতো আমি অ্যানাউন্স করতে চাই, এটা একাধারে এন্টারটেইন শো ভয় পাওয়ার জায়গাটা থেকে, কিন্তু ভয়টাকে আমরা রিয়েলিটির জায়গা থেকে আনতে গিয়ে দেখলাম যে এটা একটা বড় ধরনের সামাজিক সমস্যা। এবং এই সামাজিক সমস্যা শুধু প্যারানর্মাল রিসার্চ কিংবা শুধু রিলিজিয়াস স্পিরিচুয়াল জায়গা থেকে ট্রিটমেন্ট করে এটা সমস্যা সমাধান করা আসলেই সম্ভব না। আমরা এখানে কোনো ট্রিটমেন্ট দিই না, প্রথম কথা হচ্ছে এটা। আমরা আমাদের এই অনুষ্ঠানে বিষয়গুলোকে উপস্থাপন করে মানুষজনকে সচেতন করি, আর যারা এগুলো শোনেন তারা অবশ্যই ভয়ের জায়গাটা থেকে এই এই গল্পগুলোকে যদি ফিল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা ভয়াবহ। এবং আমরা আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি, আগামী 2-1 পর্বের মধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হবেন একজন সাইকিয়াটিস্ট, যিনি প্যারাসাইকোলজির জায়গাটা থেকে বিষয়গুলো কি এগুলো নিয়ে কথা বলবেন। ওকে, তো এরকম একটা কথা বললো যে উনি কিছু একটা করে রেখেছেন যে জন্য আপনার ভাই বিদেশ যেতে পারবে না। তারপর
মা বিশ্বাস করতে চাইলেন না, তারপরও অনেকভাবে চেষ্টা করলেন, বা মানে সব রেডি, কিন্তু কোনো না কোনো কারণে বিদেশ যাওয়া হচ্ছে না। ফাইনালি মা বাধ্য হলো, বাবা এখন কিছু করতে পারে না, শারীরিকভাবে অসুস্থ। মা বললো ঠিক আছে, কত টাকা লাগবে, আপনি যেটা করার করেন। তো উনি বললো যে বাবা আমি তো তাবিজ তুবিজ কিছু দেই না, আমি বড় জোর একটা শিকড় দিতে পারি, তো এটা ছেলেটার কাছে থাকলে ইনশাল্লাহ চলে যাবে। তো তার 25 দিন বা 26 দিনের সময় ভাইয়া কাতার চলে যায়। যাওয়ার পর ফার্স্ট
ফাইট, এই আরেকটা বিষয় ধরেন, মানে এই যে 25-26 দিন পরে গেল, এটা হয়তো সে এমনিতেই যাইতো, এখন এই যে শিকড় নিয়ে আসার পরে যে ঘটনাটা ঘটলো, এরপর ওর মার ওই কবিরাজের প্রতি বিলিফটা কি দাঁড়াবে? ভয় ভয় রকমের বিশ্বাস করবে, এবং ওই কবিরাজ যা বলবে সেটা সে অন্ধভাবে গিলবে। ওকে, বলেন। তারপর
ভাইয়া বাহিরে যাওয়ার পর অনেক দিন ভালো ছিল, তারপর শুনলাম কাতারের অবস্থা ভালো না, সমস্যায় চলছিল মাঝখানে। তো ভাইয়া কোনো টাকা পাঠাইতে পারে নাই, সবকিছু মিলাইয়া ভাইয়া হয় নাই কিছু, এখন এট লাস্ট চলে আসতেছে। এই চলে আসার মাঝে অনেক কিছু হয়েছে, ভাইয়া একদম শুকাই গেছে, কাজ করতে পারতেছে না, খাওয়া দাওয়া হচ্ছে না। এমনি তো ভাইয়া যে জবটা করতো সেখানে ঘুমানোর সময় পেত না, 3-4 ঘন্টা সর্বোচ্চ, আর ভাইয়া এমনি তো খাওয়ার প্রতি একটু দুর্বল। তো একদম শুকায় যায়, আম্মু ওই যে প্রথমবার একবার বিশ্বাস করছে কবিরাজ,
বারবার যেতে থাকে, সেটা আমি বুঝতেই পারছি। আচ্ছা, আমি বুঝতে পারছি যে একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনার ফ্যামিলিতে, মানে এই ধরনের কবিরাজ ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে। আমি আপনার জায়গাটা একটু আসতে চাই, বিয়ের 1 বছর পরে আপনি যে সমস্যাগুলো ফেস করলেন বা আপনি যা দেখেছেন প্যারানর্মালি, সেই জায়গাগুলোতে একটু আসতে চাই।
আমি অসুস্থ প্রায়,
তখন কি আপনি শ্বশুর বাড়িতে থাকেন নাকি শ্বশুর বাড়ির বাইরে?
আমি ঢাকায় বাবার সাথেই থাকি, হাজবেন্ড চিটাগাংয়ে ছিল। অসুস্থ হয়ে যায় বলতে কিছু খেতে পারি না,
রাইট, যেটা ডাক্তার বলছিল যে আপনি অনেক উইক।
ওষুধ খেলাম, কাজ হয় না। 3-4 দিন ভালো থাকার পর দেখা যায় আরো শুকাইতে থাকি, আস্তে আস্তে অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায়। ফাইনালি বাবা বললো যে তোমাকে কোনো ইমাম সাহেবের কাছে নিয়ে যায়, বাবা বলে এগুলো বিশ্বস্ত না। তো যাই হোক, ইমাম সাহেবের কাছে নিয়ে গেলেন। এর মধ্যে আমি একবার আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, প্রায় 3-4 দিন ছিলাম। তো ইমাম সাহেব বললো যে মেয়েকে কুফুরি করা হয়েছে, যতটুকু বুঝতেছি আমাকে একটু সুতা দিতে হবে,
সুতা দিয়ে হাত মাপবে।
হ্যাঁ,
ওকে,
কিন্তু যেভাবে করছে খুব ভালোভাবেই করছে, আমি পারবো না।
মাপলো আপনার হাত? মাপলো,
বললো যে কুফুরে করছে, চেহারাতেই বোঝা যাচ্ছে মেয়ের চেহারাতে এরকম ফুটে উঠছে। আর উনি নিজে থেকে বললো শ্বশুর বাড়িতে গিয়েছিলেন কিনা, কিছুদিন ছিল, এর মধ্যেই গেছে, এরকম কথাগুলো। তো বাবা বললো হ্যাঁ, আর শাশুড়ি যেহেতু পছন্দ করে নেই, বিয়ের 6 দিনের সময় আমার শাশুড়ির সাথে আমার প্রথম ফোনে কথা হয়, তিনি তখনই বলছিলেন যে আমি মরা যেতে রাজি আছি কিন্তু তোরে কোনোদিন মানবো না, আমার বড় ছেলে বিয়ে করছে আমাকে না জানায়।
কষ্ট থেকে বলেছে?
হ্যাঁ, তবে আমার হাজবেন্ড যেটা বলছে তাকে নাকি তার মা বিয়ের আগের দিনও নাকি বলছে যে তুই বিয়ে করে নে, তোর বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার, কিন্তু পরবর্তীতে সেটা হয় নাই। হাজবেন্ড এটাই বলছে যে সমস্যা নেই, বিয়েটা হোক, রাজি হবে সবাই।
ওকে,
তো যাই হোক, এরপর উনি বললো যে আমি এক গ্লাস পানি দিই ইমাম সাহেবের কাছে। পানি দিল, পানিটা খাইলাম, খাওয়ার পর বললো যে কোনো রকম বেটার আমার মনে হয়নি। বললো আচ্ছা ঠিক আছে, আপনি অন্য কোথাও নিয়ে যান। তো বাবা এমনিতে একজন নর্মাল লোকের কাছে নিয়ে গেছেন, তিনি মেবি ড্রাইভার ছিল। বললো যে আমি টুকটাক জানি বাবা, দেখি কি করলো কিছুই বুঝলাম না। বাবা শুধু 300 টাকা দিছে, বললো যে মেয়ে সুস্থ হয়ে যাবে, বাসায় নিয়ে যান, 2-3 দিন সময় লাগবে। রইলাম 2-3 দিন, তারপর কিছুটা মানে আমার চেহারাতে সবাই বুঝতে পারে ভালো হওয়ার পর। মানে ভাইয়া গত 4 বছরে আমি 100,000 টাকা দিছি শুধু এই কাজে।
যেমন 100,000 টাকা, উনি যে বললো যে ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেলেন 3 দিন পরে?
হ্যাঁ, কিছুটা।
কি হলো, আপনি ভালো কি কিভাবে ফিল করলেন?
আমার খাওয়া দাওয়াটা নরমাল হলো আগে থেকে।
এটা তো ডাক্তারের প্রবলেম ছিল, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললো যে এটা আপনার উইকনেস, তো আপনাদের ওষুধ দেন?
তখন আমি চিটাগাং ছিলাম, চিটাগাংয়ে কিছুদিন ভালো ছিলাম। চিটাগাং থেকে ঢাকায় আসার পর আবার সে একই সমস্যা, তখন ইমাম সাহেবের কাছে বাবা নিয়ে গেছে।
মানে আপনার যে কোনো সমস্যা হলে ইমাম কিংবা এই কবিরাজ এগুলো কাছে যায়?
বাবা ডাক্তারের কাছে নাই আগে। আজকে প্রায় 6 মাস আমার ঘাড়ে ভীষণ ব্যথা। 7-8 মাস আগে বাবাকে নিয়ে আগারগা নিউরোলজি ডাক্তার দেখাইছি, সেখানেও তেমন কিছু আসে নাই।
এখানে প্যারানর্মাল কি আছে, অ্যাবনর্মাল কি আছে?
না আমি ভাইয়া বুঝতেছি না। অ্যাটলাস্ট আমি যে কালকে রাতে আপনার সাথে কথা বললাম, তার আধা ঘন্টা আগে হঠাৎ করে আমার গলাটা কি যেন হয় জানি না, কাশি, কাশতে কাশতে চেহারা নীল হয়ে গেছে, কোনোভাবে ঠিক হচ্ছে না, বুকের মধ্যে একটা বানের মতন কেমন পড়ে আছে, নিঃশ্বাস নিতেও পারতেছি না, ছাড়াও যাচ্ছে না।
এবং আমি ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল।
তখনও খুব কষ্ট করে কথা বলছি, মানে কথা আসতেছে না।
আপনি অনেক উৎফুল্ল ছিলেন, আমি কথা বলার সময় মনে হচ্ছিল যে আপনি অনেক উৎফুল্ল। রাইট,
এভাবে চলতেছে। আর রিসেন্ট যেটা হলো, গত 8-10 দিন আগে রাতে কাজিনরা সবাই বাসায় আসছে, একসাথে ভাত খাইতে বসছি, তো আমি ভাতের প্রথম নলাটা দেওয়ার সময় আমার হঠাৎ করে কাশি, খুব কষ্ট করে ভাত খেলাম, বুকের বাম পাশে একটা চাপ লাগলো, আধা ঘন্টার মতন এরকম ছিল। তারপর মার সন্দেহ হয়েছে ঘরে সৎমা, মা ভয় পায়, আর উনি যেহেতু কোনোভাবেই আমাদের ভালো চাইতেছে না, সামনাসামনিও কিন্তু সে অনেক ভালো, অনেক বেশি ভালো, মানে আমাকে নলা দিয়ে ভাত এখনো খাওয়াই দেয়। কিন্তু তারপরও কেন জানি মনে হয় একটা নিজের মতো নিজের মাই, আর উনি যেহেতু আমার বাবাকে কেড়ে নিছে আমাদের কাছ থেকে, তো ওনার দ্বারা কোনো কিছু করা অসম্ভব না, মানে এটা আমাদের ধারণা। 8-10 দিন আগে এরকমটা হলো, আম্মু একজন লোককে জিজ্ঞেস করলো যে এটা চিটাগাংয়ের একটা লোক, আপনি কি একটু বলতে পারবেন আমার মেয়ে একটু হঠাৎ করে খাইতে বসছে, কেমন একটা লাগলো, কোনো সমস্যা কিনা? উনি বললো যে একটু সমস্যা আছে, একটা মহিলা তো ক্ষতি করছে। তো মা জিজ্ঞেস করলো মহিলাটা কি? বললো যে আপনার স্বামীর বাড়ি থেকে। তো আম্মু ওই নর্মালি ধরে নিল সৎমা, যেরকম তো উনিই করে, কারণ আমার বাবার বাড়িতে কেউ নাই আমাকে কিছু করে।
আপনি আমাকে একটু বলেন তো, আমি বুঝতে পেরেছি আপনাদের কারণটা। আপনি আমাকে একটু বলেন যে আপনার লাইফে এই যে 4 বছরের বিবাহিত জীবনে আপনি 1 বছর পর থেকে সমস্যাটা ফেস করছেন, তার মানে 3 বছর, এই 3 বছরের জীবনে আপনার শারীরিক সমস্যা ছাড়া আর কোনো ধরনের কোনো কিছু কি আপনি আনইউজুয়াল সামনে দেখা, উল্টা পাল্টা কোনো কিছু দেখেন নাই? ফাইন, আমরা মনে হয় কষ্টটা এখানে উপস্থাপন করতে পেরেছি। এবং এই গল্পটা আমরা আজকে কেন নিলাম দরের ইক্লিপসে, সেটা মনে হয় আমাদের দর্শকরা বা শ্রোতারা কিছুটা হলেও বোঝেন, কারণ আমরা ব্ল্যাক ম্যাজিকের এই কিনেছি। রেজা ভাই, আপনাকে ফ্লোর দিই। বিষয়টা আসলে যেটা আমরা জানলাম যে ওনাদের এক ধরনের সন্দেহ সৎমাকে কেন্দ্র করে, এবং উনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, যে কোনো সমস্যা হলে উনি মনে করেন বা ওনার মা মনে করেন যে ব্ল্যাক ম্যাজিক, এবং উনি আসলে আমাদের এই অনুষ্ঠানে এসছেন, স্মরণাপন্ন হয়েছেন যে আসলে এটা ব্ল্যাক ম্যাজিক কিনা সে বিষয়ে আসলে কথা বলার জন্য। আপনার কি বলার আছে ইন ডিটেল?
আচ্ছা, আমি যদি কিছু বলি এখন আমার বলার মতো, যতটুকু আমি বুঝলাম ওনার কথা শুনে, আমার এক্সপিরিয়েন্স থেকে, কিছু হলেই যে মানুষ ব্ল্যাক ম্যাজিক মনে করে বা কালো জাদু মনে করে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ওনার মধ্যে আমি কোনো ব্ল্যাক আমি এখনো দেখতেছি না, দেখতে পাচ্ছি না আলটিমেটলি।
জি,
এটা যেটা হয়, ওনার মনে একটা সন্দেহ ওনার ফ্যামিলি থেকে আসছে, এটা ওনার মা বা ওনার ফ্যামিলি মেম্বাররা ব্ল্যাক ম্যাজিকের শিকার, অথবা অনেকে ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করে, হুজুরের কাছে যায়, কবিরাজের কাছে যায়, তাবিজ নিয়ে আসে, এগুলা করতেছে ওনার ফ্যামিলি মেম্বার আগে থেকে।
ওকে,
ওখান থেকে ওনারও মানে মনে মধ্যে ঢুকছে, স্বাভাবিক, আমার বাপ মা যদি কোনো কিছু রেগুলার করে আমারও মন চাবে এগুলো করতে, আমরা দেখে দেখে শিখি।
জি,
এটা ওনার মানসিক সন্দেহ, স্বামী ওনাকে সময় দিচ্ছে না বা যেরকম উনি আশা করছিল সেরকম হচ্ছে না, এরকম উনি ব্ল্যাক ম্যাজিক ভাবতেছে। বাট আমি দেখতেছি এটা পুরোপুরি ওনার মানসিক সমস্যা বা মনের সমস্যা।
আমি মনে করি এটা ফ্যামিলিগত মানসিক সমস্যা।
রাইট, তো আমার মনে হয় আপু আপনি এগুলো থেকে ব্যাক করে আসেন, ফিরে আসেন, আমার স্বাভাবিক জীবন যাপনের চিন্তা করেন, মানে কোনো কিছু হলে সেটাকে সাইন্টিফিক ভাবে চিন্তা করেন যে এটা কি হতে পারে, মানে বিজ্ঞান ভিত্তিক ভাবে কি হতে পারে, রোগের নামটা কি। এখন ইন্টারনেটের যুগ, 2070 সাল, সবকিছুই পাবেন, ভালো ডাক্তার দেখান, ভালো পরামর্শ নেন কারোর কাছ থেকে। আর তারপরে যদি আপনার মনে হয় যে আমার কাছে আপনি আসছেন কোনো আশা নিয়ে, আমি শুধু না, কি বিয়ে ভাই সহ আমাদের সারা লিসেনার যারা আছে সবাই, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যাতে আপনার জন্য দোয়া করে, যে যাতে আপনার ফ্যামিলি বা আপনার হাজবেন্ড যাতে আপনার প্রতি একটু
মানে মনে যাতে মনে একটু সহজ আসে।
জি থ্যাংক ইউ সো মাচ। প্রিয় শ্রোতা, আমরা জায়গাটায় আরেকটা বিরতি নিতে চাই, ছোট্ট একটা বিরতি, এবং এরপর আমরা আরেকটা গল্পে ফিরবো ঠিক রাত 12টায়। 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর ইক্লিপস হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আর জি কি ব্রিয়া এবং রেজা ভাই আপনাদের সঙ্গে রয়েছি, আর এই মুহূর্তে একজন গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন, তিনি তার নাম পরিচয় গোপন করতে যাচ্ছেন, রাইট? আমি নাম পরিচয়টা এখানে রিভিল করব না। উনি এসেছেন সেই হাজারিবাগ থেকে এবং উনি আসলে একজন গৃহিণী। জি, আপনার গল্পটা আসলে একটু বলুন, কি সমস্যা?
আসলে আমি যখন ক্লাস ফোরে পড়ি, আমার নানু বাড়ি হচ্ছে কুমিল্লা, ভারতের ত্রিপুরা রাজ্যের একেবারে বর্ডারের সাথে।
জি,
তা মেন রাস্তা থেকে ধরে কবরস্থান আছে একটা, মাঝখানে একটা নালা আছে, ডোবা নালা, যেটা আমাদের কুমিল্লা ভাষায় বলা হয় যে ঢেপা, মানে পানি থাকে সবসময় ওই ঢেপার পাশে আমার নানুদের বাড়ি। তো ওই সময় থেকে সে কবরস্থানটার প্রতি আমার কেমন যেন একটা আকর্ষণ ছিল। আমি সবসময় ঘুম থেকে উঠেই দেখতাম ভোরবেলা যে কবরস্থানের দিকে আমার চোখ চলে যেত, সেখানে দেখতাম যে ঠিক কাফনের কাপড়ের মতো, মানে ঢাক ঘুমটা দেওয়া একটি মানুষ অনেক লম্বা দাঁড়িয়ে থাকতো। তা আমার ছোটকালে যেহেতু আমি একটু সাহসী ছিলাম, সবসময় আমার নজরটা ওই কবরস্থানের প্রতি থাকতো। তা আমি প্রায় সময় দেখতাম, যতদিন ছিলাম ততদিনই দেখতাম এটা। তারপরে সেখান থেকে 4-5 বছর আমার এরকম কোনো সমস্যা হয় না, কিন্তু স্বপ্নে অনেক কিছু আমি দেখতে পাই। তারপর আমি যখন ঠিক ক্লাস 8-এ পড়ি, সে সময় আমি নাইটে সিলেট মাজারে যাচ্ছিলাম, তা সেখানে রাত 2টার পরে আমি ঠিক ভৈরব ব্রিজ পার হবার পরে, তখন ভৈরব ব্রিজ ছিল না, ফেরি ছিল, ব্রিজ পার হওয়ার পর থেকে আমি দেখি যে মানে ঝোপঝাড়ের ভিতরে ঠিক ওরকমই কাফনে কাপড়ের মতো ঘুমটা দেওয়া একটি লোক নামাজ পড়তেছে। মানে আমি সারাটা রাস্তা ভোর পর্যন্ত, আজান দেওয়ার আগ পর্যন্ত আমি সারাটাক্ষণে দেখি যে আমার চোখে এগুলি পড়তেছে, বারবারই সে আমার সামনে গিয়ে নামাজ পড়তেছে, আমি বারবারই দেখতেছি যে সে আমার সামনে দাঁড়িয়ে আছে।
আপনার সামনে কেউ ছিল না?
হ্যাঁ, আমার সাথে ছিল, আমার আম্মু ছিল।
কি দেখছিল না আপনি?
না, আমি আম্মুকে বলতেছি যে আম্মু দেখেন এখানে একটা লোক কিভাবে নামাজ পড়তেছে আর ঝোপের মধ্যে। বারবার একবার আমি দেখি যে বাসের পাশে, বাস থামালে দেখি পাশে, আবার দেখি যে অনেক দূরে চলে যাচ্ছে। তারপর যা সেটা তো চলে গেলো, সেটা আমার কোনো ক্ষতি করেনি। এর ভিতরে আমি যখন ইন্টার পাস দেওয়ার পরে সে সময় বেবি হয়, বেবি জন্ম নেওয়ার আগে থেকে আমি স্বপ্নে দেখতে পাই যে আমাকে একজন লোক বলতেছে দাঁড়িয়েলা যে তোমার ছেলে হবে, ওয়েট করো। পরে ঠিক আমার ডেট ওভার হয়ে যায়, 1 মাস পুরো ডেট ওভার হয়ে যায়, ওই সময় আমি স্বপ্নে আবার দেখতে পাই যে তুমি আজকের জন্য প্রস্তুত থাকো, তোমার আজকে বেবি হবে, এমন সেটা ছেলে বেবি হবে। ঠিক আমি আমার খালামুনিকে বলি, আমার ছোট খালা ছিল আমার সাথে, আমার খালামুনিকে বলি যে খালামুনি আজকে মনে আমার বেবি হবে, কিন্তু আমাদের শরীরে কোনো পেন টেন নাই, কিন্তু আমি স্বপ্নে দেখতে হবে। ওনারা আমার মা আর আমার খালা বিষয়টা হাস্যকর বলে উড়ে দেয়। এর মাঝে বলা হয়নি যে যে প্রেগনেন্ট অবস্থায় আমাকে প্রায় সময় মাঝরাতে একটা লোক এসে প্রায় সময় আমার নাম ধরে রাখতো, দরজানক করতো, অনেক বাইরাবাইরি করতো, কিন্তু সেটা আমার হাজবেন্ডে শুনতো না, কিন্তু কে যে আমাকে ডাকতো আমি শুনতাম। পরের দিন আমি যদি বলতাম কেউ বিশ্বাস করতো না সেটা। সবার লাস্টে যে আমার পাশের বিল্ডিং এ এক মহিলা আন্টি হয়, উনি আমাকে বলতেছে দেখে যে তোমার ঠিক ফজর নামাজ আজান আগে দিয়ে একটা লোক সাদা পাঞ্জাবি পরে টুপি পরে একটা লোক সবসময় আসে, দরজা নক করে আবার মুহূর্তের মধ্যে চলে যায়, ওটা কে হয়? পরে আমি বলছি যে না, তো আমার তো এরকম কেউ নেই, তবে হ্যাঁ কেউ আসে সেটা আমি জানি। তারপরে আসি, ঠিক আমার স্বপ্নে যেদিন দেখলাম, ঠিক স্বপ্ন দেখার সাথে সাথে দেখে যে আমার মানে পেন উঠে গেছে এবং ছেলে বেবি হয় সেদিন।
ওকে,
ছেলে বেবি হয়। তারপর থেকে আমার স্বপ্নের ভিতরে দেখি যে আমি 3টে কুকুর আমাকে সবসময় অলওয়েজ পাহারা দেয়,
স্বপ্নের ভিতরে
হ্যাঁ পাহারা দেয়, আর সাপ সবসময় আমার রুমে সাপ থাকে। এটা গেল। এর ভিতরে আবার আমি দ্বিতীয় বেবি যখন নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, ঠিক সে সময় আমি একটা সাদে একটা বাসায় ছিলাম, সেটা ছিল 4তলার উপর একটা বাসা। সে সাদের মাঝরাতে দেখি যে আমার পায়ের সামনে একটা মহিলা এসে বসে আছে, খুবই বুড়া একটা মহিলা, সে বসে আছে, কিন্তু আমার ঘুম ভেঙে গেছে, সে আমার পা গুলি মানে আস্তে করে ছুঁয়ে দিতেছে, আদর করতেছে পা গুলি। পরে যখন আমি আমার হাজবেন্ডকে ডাকতে গেছি, সে চলে যায়, জানালা দিয়ে চলে যায়। পরে আমি স্বপ্নে দেখতে পাই যে এই ঘটনাটা যাতে আমি কাউকে না বলি, তাহলে আমার ক্ষতি হবে। সেকেন্ড টাইম যখন বেবিটা আসলো তখন আমাকে মানে আমি বুঝতে পেরেছি আমি যতদিন স্বপ্নে না দেখবো কিছু ততদিন পর্যন্ত হয়তো বেবি আসবে না, আমি কারণ আমার অনেক কষ্ট হয়। ঠিক আমাকে স্বপ্নে দেখায় যে আমার হায়াত কমে আসতেছে এবং রেডি থাকার জন্য। ঠিক প্রথম বেবিটা এক মাস ওভার হয়ে যায়, দ্বিতীয় বেবিটাও ঠিক সাত দিন ডেট ওভার হয়ে যায়। ডাক্তারে মানে আলট্রাসোনোগ্রাফি সবকিছু নর্মাল কোনো কিছু ধরা পড়ে না। পরে যখন ডাক্তার বলেছে যে ওনাকে তো এখন ঠিক সিজারও করা যাবে না আবার নর্মালি হবে না, এখন আল্লাহকে সারা আপনার এখনো ভরসা না আল্লাহকে রাখেন, আমার আম্মুকে বলছে কথা, আমার হাজবেন্ডকে বলছে। তারপর ঠিক সেদিনকে আমি আমি ভাবতেছিলাম যে কিছু একটা ঘটবে, ওনার বলতেছে যে ডাক্তার নাম বলবো না মেডিকেলে, উনি বলতেছে যে থাক আমরা রিক্সে নিয়ে অপারেশনটা করব। ঠিক সেই সময় আমি স্বপ্নে থেকে রাত দুটার সময় স্বপ্নে থেকে আমি একটা সবুজ বাগানের উপর হাঁটতেছি, হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি, কারণ হচ্ছে মানে ব্যথা করতেছে, ঘুমের মধ্যে আমি হাঁটাই যে হ্যাঁ ব্যথা করতেছে, এবং সে আমাকে সেই একই লোক আর স্বপ্নে দেখায় যে এই ঘটনাটা যাতে আমি কাউকে না জানাই। আমি একটা লোককে দেখতেছি স্বপ্নের ভিতরে, সে দাঁড়িওয়ালা থাকে, অনেক বড় বড় দাড়ি থাকে, সে আমাকে বলতেছে যে এরকম ছেলে হবে। আমি সেই সময় জানতাম না যে আমার ছেলে বেবি হবে কিনা, কারণ হ্যাঁ সেকেন্ড টাইম মানে সেখানে ধরাই পড়তেছে না। ডাক্তার বলতেছে আপনি বেবি আরো তিন মাস পর হবে, বেবি এখনো আলট্রাসোনোগ্রাফি আসতেছে না, আর কিভাবে আপনি বলতেছেন দশ মাস হয়ে গেছে। তখন ছেলে বেবি হয় অনেক, ডাক্তারও মানে পুরো অবাক হয়ে গেছে যে এই রোগী বেঁচে আছে যে এটাই বেশি, কারণ বাচ্চা আসলে খুব খারাপ অবস্থায় ছিল। এখন এটা সমস্যাটা তো এখান থেকে শুরু, এখন আমি স্বপ্নে দেখি যে বাচ্চা হওয়ার পর থেকে আমার স্বপ্নে দেখি যে কেউ একজন আমাকে ফলো করে আমার দিকে তাকিয়ে থাকে, আর হচ্ছে মানে আমাকে ফলো করে সে চলে যাচ্ছে, এই টাইপের কিছু। আমি যখন রুমে একা থাকি তখন আমি এটাই বুঝতে পারি। আর হাঁটার শব্দ হয় অনেক জোরে জোরে, ফ্লোরে হাঁটার শব্দ হয়। আমি এই বাসার থেকে চেঞ্জ করে আরেক বাসায় আসলাম, সে বাসায় সারা রাত ধরে এক রাত একটা পর থেকে এখন হাঁটার শব্দ হয়। তখন আমার ছেলে বড় ছেলেটাও বুঝতে পারে, আমাকে বলে যে এখানে কিছু একটা ঘটতেছে, আমি হাঁটার শব্দ পাই, আর আমার আব্বুর রূপ নিয়ে কেজন আমার সামনে এসে দাঁড়ায়, এটা আমার ছেলে বলছে। আর এই
ছেলের বয়স কত?
তখন যখন বাসা চলছে তখন ছেলে সিক্সে পড়ে, তখন ও বুঝতে পারে। তখন আমিও দেখি যে একদিন আমার স্বামীর রূপ নিয়ে সে আমার সামনে, পরে আমি
স্বামীর রূপ নিয়ে আপনার সামনে,
হ্যাঁ মানে আমার স্বামী যেরকম টাইপের সেরকমই সে, উলঙ্গ মানে
আপনি কিভাবে শিওর হলেন যেটা আপনার স্বামীর রূপ নিয়ে আপনার সামনে?
কারণ আমার স্বামী আমার পাশে শুয়ে আছে।
ঘটনাটা কি ছড়ার পর বলেন তো,
মানে আমি দেখলাম মালদাতে আমি দেখলাম যে আমার স্বামী মানে দরজার ভিতর দাঁড়িয়ে আছে, সে আমার আমার দিয়ে তাকে আছে, সে অনেক কালো মানে গায়ে কাপড় নেই, সে দাঁড়িয়ে আছে। পরে আমি বলতেছি যে এত রাতে সে এখানে কি করে দাঁড়িয়ে দরজার সামনে, পরে আমি মানে আমার পিছনের দিকে তাকিয়ে আমি দেখি যে আমার সামনে আমার শুয়ে আছে। সেদিন ঠিক এই জিনিসটা আমার চোখে পড়েনি, সেদিন আমার ছেলের চোখেও পড়ে। পরে আমার স্বামীকে বলি যে এটা নিয়ে সে মানে আমরা অনেক হুজুর কবিরা যা আছে সবকিছু আমরা অনেক কিছু করছি, সর্বদা সমস্যাটা আমার সাথে।
আপনার হাজবেন্ডকে তখন আপনি ডাক দিলেন না যে তুমি?
হ্যাঁ আমি সকালবেলা ওনাকে আমি যখন ডাক দেই তখন উনি শুনতে পায় না, যখন জিনিসটা আমার সামনে আসে তখন সে উনি শুনতে পায় না।
তখন কি আপনি ঘুমের মধ্যে থাকেন?
না আমি পুরো
জাগ্রত, হ্যাঁ
পুরো সজাগ। তখন আমার স্বামীকে আমি বললাম সকালবেলা যে এরকম, সে বিশ্বাস করতেছিল না। পরে আমার ছেলেও বলতেছে যে আব্বু আমি তো তোমাকে দেখছি, তুমি তো আমার পাশে দাঁড়িয়ে আছিলা, পরে তো দেখলাম যে তুমি নাই, আর তুমি এত জোর জোর হাঁটো কেন? পরে ওর আব্বু তো শুনে আমাকে যে না তো আমি তো এরকম না তো আমি তো শুয়েছিলাম। পরে আমি বলছি আমি তো আপনাকে অনেক ডাকাডাকি করছি, আমি তো আপনাকে শুনতে পাননি। তখন সে পরে কবিরাজের কাছে নিয়ে যায়, কবিরাজ বলতেছে যে খারাপ কিছু একটা আছে আমার সাথে। কবিরাজ তো যে যথারীতি তেল পড়া পানি পড়া তাবিজ এগুলি দেয়, আমরা ওই বাসাটা চেঞ্জ করে দিই, বাসার ভিতরে যেতে সমস্যা, আরেক বাসায় আসি। এখন এই বাসায় এসে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে রাত একটা পর থেকে কারেন্টের সুইচ অন অফ করার শব্দ হয়, সেটা তিনটা পর্যন্ত চলে। আর যদি কারেন্টের সুইচের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি তাহলে ফুলুরে যে মার্বেল পড়লে টাইলসের উপর যেরকম শব্দ হয় ঠিক সেরকম শব্দ হয়,
ওকে
পরে
হ্যাঁ
টাস টাস করে শব্দ হয়। আর মাঝে মাঝে আমি নিজে হার পাই যে আমার খাটটা লড়ে, প্রচন্ড গতিতে খাটটা লড়তেছে, আর কিসের জন্য একটা লোমের মতো কি যেন একটা ছুঁয়ে দিচ্ছে আমাকে, হাতগুলি ছুঁয়ে দিচ্ছে। এর ভিতরে আমি দুই তিনবার দেখলাম যে আমার আমি যে বাসায় এখন আছি এটা দুই বছর তাই কাছাকাছি, কে যেন মানে পায়ের সামনে সেম বসে থাকে, পায়ের সামনে বসে থাক, আর মাঝে মাঝে দেখো যে আমার মাথার সামনে এসে খাট নিচের থেকে আমার মানে চেহারা দিকে তাকিয়ে থাকে, কিন্তু তখন আমি ঘুমে থাকি না, পুরোপুরি সজাগই থাকি। আর তখন দেখা যায় আমি দোয়া দূর করতে থাকি, তখন যতটুকু পারি ততটুকু পড়লে দেখা যায় চলে যায়, এটা বেশিক্ষণ থাকে না, পায়ের ঠিক আঙ্গুল থেকে কি যেন বেয়ে পেয়ে সমস্ত শরীরে ছড়িয়ে যায়। আর তখন মনে হয়
পায়ের আঙ্গুল থেকে শুরু হয়,
হ্যাঁ
কি করে পায়ের আঙ্গুল থেকে শুরু,
কি যেন বেয়ে বেয়ে উঠে
উপরে দিকে উঠে থাকে,
হ্যাঁ উঠতে থাকে, আর সমস্ত শরীর খুব জ্বালা পোড়া করে।
আচ্ছা,
আমার তখন কিন্তু মানে সাথে সাথে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, আর তখনই দেখি যে ছায়া কিছু মানে ছায়া দেখি যে লম্বা লম্বা ছায়া, আর ছায়াগুলি আমি মাঝরাত প্রায় সময় সন্ধ্যা পরে দেও দেখি, যেটা আমি বাসায় একা থাকলেও দেখি, আমার বাসায় কেউ থাকলেও দেখে, আর এটা মাঝে মাঝে আমার ছেলেও দেখে। আর এখনো আমার ছেলে বয়স 14 চলে,
14 বছর বয়স, আর ছোট ছেলেটা
7 বছর,
ও দুজনে কি দেখে নাকি?
হ্যাঁ ছোট ছেলেটা, সেদিন ছোট ছেলেটা গিয়ে আমাকে আমি ও সন্ধ্যা পরে একটা ঘুমিয়ে আসছে, তো আমি ওর খাতাগুলি রেডি করতেছিলাম যেহেতু আমি পড়াই, তারপর ও যে আমাকে জড়ায় ধর কাঁদতেছে কাঁদতেছে, কি হয়েছে? তুমি আমার সামনে বসে ছিল, ও টিভি দেখতেছিল, ঘুম থেকে উঠে বসে বসে টিভি দেখতেছে, আমি ওর খাতাগুলো রেডি করতেছি, পরে কাঁদতেছে কাঁপতেছে, তো আমি দেখলাম যে তুমি আমার সামনে বসে আছো, চুলগুলি তোমার অনেক বড় বড়, তুমি আবার এখান থেকে আবার কোথায় চলে গেলা? মা বলে মানে জড়ায় ধরছে। বড় ছেলেটাও সেদিন রান্নাঘরে সেম একইভাবে ছায়া দেখছে, দেখে গিয়ে আমিও বলেছিলাম যে উঠছে, পরে চিৎকাতে ওঠার পর আমি যে কি হিসেবে বলতেছে যে আমি দেখলাম যে অনেক বড় একটা ছায়া আমার পাশে দাঁড়িয়ে আসছে। এখন ছায়া যে দাঁড়িয়ে আছে সেটা তো গেল, আমি ওকে অনেক বলছি যে হয়তো তোমার চোখে ভুল ভয় পাবে বলে, আর সে ছোট থেকেই মানে যত গরম হোক না কেন সে একটা আতঙ্কের মধ্যে রাতটা পার করে, মানে সে সবসময় চাদর বা কম্বল নাকে মুখে দিয়ে ঘুমাবে, তার সমস্ত শরীর ঘামলো সে ওটা ছাড়বে না, তার ভয় লাগে, আর সে একা খাটে ঘুমায় তারপর তার ভয় লাগে। আর এখন আমি স্বপ্নে দেখি যে একটা হিন্দু ছেলে আমাকে পুজোর ফুল ছোঁয়া দেয় আমার কপালে, আর চন্দন পরিয়ে দেয় জোর করে, একদিনে না, একদিন দেখা যাচ্ছে যে পুজোর ফুলটা ছোঁয়াচ্ছে কপালে বুকে, আর একদিন দেখা যাচ্ছে চন্দন ছোঁয়াচ্ছে, আর দুর্গা পূজাটা আমি অনেক বেশি দেখি। আর হচ্ছে এখন সেক্সুয়াল সমস্যাটা হচ্ছে, মানে
এটাকেই তো আমাদের রিলিজিয়নই বলা হয়েছে যে জিনরা যে লাভটা করে সেটাকে বলা হয় লাস্ট ফুল লাভ, মানে এটা শরীর কেন্দ্রিক ভালোবাসা আসলে। বেরে ভাই আমার মনে হয় আপনি যদি এখানে কিছু ইন্টারাপ্ট করতে চান।
রাইট, আচ্ছা আমি কিছু প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ
কয়েকটা প্রশ্ন, আপনার চুল কি আগে খুব লম্বা ছিল?
হ্যাঁ আমার চুল লম্বা ছিল।
যেটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি কি সাজগোজ করেন, কি রাতের বেলা সাজগোজ করেন মাঝে মধ্যে?
আসলে সাজগোজটা আমি অতটা করি না।
যখনই করেন রাতের বেলা কি কখনো করতেন, মনে পড়ে আপনার
সাজগোজটা? হ্যাঁ মানে কোথাও ফাংশনে গেলে করা হয়।
এরকম না, রাতের বেলা নিজের থেকে সাজগোজ করা?
হ্যাঁ রাতের বেলা নিজের থেকে সাজগোজ করি,
নিজের থেকে মনে মনে।
হ্যাঁ
এমনি যে আয়নাখানে বসে সাজগোজ করা?
হ্যাঁ আয়না, আমি আয়না দেখি
যে টাইমে আপনি বেরোবেন না, বাট এমনি সাজগোজ করতেছেন আপনি আয়নার সামনে। এই দুইটা কারণ আমি যেটা দেখতেছি আপু, যে জিনিসটা যদি আমি সাইন্টিফিক ভাবে বলি, কেউ যে হয়তো বলবে, তাছাড়া এটাকে ডিলিউশন বলে যেটাকে ছায়া দেখাবা, যদি আপনি একা দেখতেন তাহলে এক কথা ছিল, বাট আপনার সন্তানরাও দেখে, এটা বলা যাবে না যে বাসার সবাই পাগল।
না আমি একটা কথা এখানে ভুলে গেছি যে আমি যখন বাসায় একা থাকি আমার ছায়ার সাথে আমি দেখি দুটো ছায়া বেশি থাকে।
এখন এটাকে বলা যাবে না যে সবাই পাগল, সম্ভব
না। আমার ছেলেটা খুব কম দেখে।
আর কি কি হয় বলেন?
কিছু কয়েক মাস যাবত আমার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, আম্মু মানে হঠাৎ করে প্রেশার বেড়ে যায় আর ভয় পায়, প্রেশার বেড়ে গেলে ওনার ডায়াবেটিসও বেড়ে যায়, তা বাসার থেকে বের হওয়ার সাথে সাথে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তা আমরা ঢাকায় সব নাম করা ডাক্তার দেখেছি, সব মেডিকেল বাড়িও দুইবার ভর্তি ছিল, ডাক্তাররা কোনো রোগই পায় না, উনি ভয় পায়, আর হঠাৎ ওনার ফেসটা, উনি কোনো স্ট্রোকও করেনি, ফেসটা হঠাৎ করে বাঁকা হয়ে যায়, আবার চেয়ার দিয়ে তাকালে দেখা যায় চেয়ারটা আবার ঠিক হয়ে যায়। তা আমি এর মধ্যে আম্মুকে যেদিন মেডিকেল ছাড়ালো সেদিন আমি স্বপ্নে দেখি যে আমাকে আমি আম্মুদের বাসায় গেছি, যাওয়ার পরে দেখি যে আম্মু একটা রুমের ভিতরে এক কোনায় বসে আছে, পরে অন্ধকার রুমটা আমি সামনে যাওয়াতে আমাকে বলতেছে যে তুই আর সামনে আগাবি না তাহলে তোর ক্ষতি করব। পরে আমি এই কথা বলার পর আমি দৌড়ে বাড়ি দেয়াল টপকে পার হয়ে গেছি, পরে আমি নর্মাল হয়ে যাই। পরে সেম সেদিন সেদিনই সকালবেলা আমার হাজবেন্ড এক হুজুর আনে, তা হুজুরও সেম আমার কথাটাই বললো যে এ বাড়ির এক কোনো এক সমস্যা আছে। সেদিন আমি অসুস্থ হয়ে যায় মেডিকেলে যায়, এরপরে আমাকে আবার স্বপ্নে দেখায় যে নারায়ণ শঙ্করের পুজো করতে বাসায়, পুজো না করলে আমাদের সবার আমার আম্মু সেম প্রবলেম হবে, আপনাকে বলে হ্যাঁ প্রবলেম হবে, তা নইলে আমার আম্মুর যে সমস্যাটা আছে এরকম ভাই বোন সবার হবে। কিন্তু মানে আমি এগুলি তো আমি যেহেতু মুসলিম আমি এগুলি মানে চেষ্টা করি না, আর শুধু আমার হাজবেন্ডকে বলি যে এরকম এরকম ব্যাপার হচ্ছে, এখন আমি কি করব। পরে বলতেছে যে চুপ থাকো আমি হুজুরের সাথে কথা বলি। তা আমি হুজুরের সাথে কথা বলার পর হুজুর বলতেছে হ্যাঁ উনি যা বলছে তা সত্যি, আর আমার সাথে যেটা আছে সেটা নাকি হিন্দু। যেহেতু এটা আর আরেকটা কথা বলি, আমি গত বছর রোজার ঈদের দুদিন পর আমরা যাই সেখানে, আমরা চারজন যাই, আমরা অনেকগুলি ছবি তুলি। ছবি তোলা বাসা আসার পর এখন কোনো কিছু চোখে পড়ে না, ঠিক দুই তিন দিন পর মোবাইলে একটা ছবি দেখলাম যে আমি যে কবরস্থানে যেটা দেখতাম যে সাদা কাফনের কাপড় পরা ওরকম একটা সেম আমার পাশে দাঁড়িয়ে আসছে, অনেক লম্বা
ছবির মধ্যে।
হ্যাঁ ছবির মধ্যে
এনেছেন আপনি?
না ছবিটা আমি আনিনি, আমার ছেলেকে আমি দেখালাম, দেখে আমি তো বাবা দেখো তো জিনিসটা কি, ও মানে ভয় কাঁপতে থাকে কামু এটা কি, ও এটা বলার সাথে সাথে ছবিটা মানে মোবাইল থেকে চলে যায়। পরে আমি অনেক ট্রাই করি যে সব কটা ছবি আছে কিন্তু ছবিটা নাই।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটাকে বিরতি নেব। আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি নাম পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক এবং তিনি এসছেন তার নিজের জীবনের ভয়াবহ রকমের প্যারানর্মাল প্রবলেম নিয়ে। আমরা ছোট্ট একটা বিরতির পর তার কাছে আবারও ফিরছি।
ডর মানে ভয়,
ডর ইক্লিপস। আরো একবার আমন্ত্রণ, আপনারা শুনছেন দর ইক্লিপস হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমাদের সঙ্গে রয়েছেন নাম পরিচয় না প্রকাশ করা একজন এবং তার জীবনের যে ভয়াবহ রকমের অভিজ্ঞতা সেটা তিনি আমাদেরকে শেয়ার করছিলেন। আমরা সবসময় একটা কথা বলি প্রিয় শ্রোতা, বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার ব্যক্তিগত। আমরা আপনাকে ইন্সপায়ার করি না এই ধরনের অনুষ্ঠান বিশ্বাস করার জন্য, এগুলোকে আপনি এন্টারটেনমেন্টের জায়গা থেকেই নেবেন যদি ভয় পেতে চান, কারণ আমরা বলি ডর মানে ভয়। আরেকটি বিষয়, যে বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন করি সেটা আমাদের সোশ্যাল রিয়েলিটি। এখানে যারা আসেন তারা তাদের নিজের জীবনের ভয়াবহতম অভিজ্ঞতাগুলো এখানে বলেন এবং আমরা তাদের সেই ঘটনাগুলো বিশ্বাস করি আর না করি আমরা তাদের সেই ফিলিংসের প্রতি অবশ্যই রেসপেক্ট রাখি। আমরা অনুষ্ঠান শুরু করার আগেই যে ডিসক্লেইমারটা আপনাদেরকে দেই সেটা হলো এখানে যে ঘটনাগুলো ঘটে সেটা প্রত্যেকের জীবনের জন্য সত্য নয়, তার মানে সার্বজনীন নয়। সুতরাং সেই জায়গাটি থেকে বিষয়টিকে সিরিয়াস ভাবে নিয়ে কোনো ধরনের কমপ্লেক্সিটি আপনার মধ্যে অ্যারাইজ করুক আমরা এটা চাই না। ভয়ের জন্য অনুষ্ঠানটা শুনুন, যদি খুব বেশি কিউরিয়াসিটি হয় তাহলে সমাধানের জন্য বিজ্ঞানের কাছে যান, তারপরে সাইকিয়াট্রিস্টের দৃষ্টিভঙ্গির জায়গাটা থেকে দেখুন, আর প্যারানর্মাল ওয়ার্ল্ডটাকে ভালোভাবে জানার জন্য নিজে থেকে স্টাডি করুন, আমরা সেটাই পরামর্শ দিই। আর কোনো ঘটনা কি আছে যেটা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান?
হ্যাঁ, আসলে আমি স্বপ্নে সবসময় দেখি যে আমি খুব দৌড়াই, আর এমন হয় যে আমি কোথাও গেলে তিনটে কুকুর আমাকে সবসময় পাহারা দেয়, আর সাপ সবসময় মাঝে মাঝেই সাপ আমাকে পেঁচায় রাখে। আর এই তো দুদিন আগে আমি দেখলাম যে একটা কুকুর থেকে ঠিক কালো রঙের এক ধরনের ভাগের মতো, কালো রঙের চিতা মতো যে এক ধরনের স্বপ্নে দেখি। হ্যাঁ, দেখলাম যে ওটা মানে আমার চোখের সামনে পরিবর্তন হয়ে যায়, সেটা আমাকে কামড় মানে ধরার চেষ্টা করে। আর একদিন আমি স্বপ্নে দেখি বিড়াল কাটতেছে, কিন্তু ঠিক ঘুম ভাঙার সাথে সাথে দেখি যে আমি পাঁচতলা থাকি, ঠিক আমার জানলার নিচে বিড়াল মেমো করতেছে। বিড়ালের শব্দ হচ্ছে ঠিক আমার জানলার নিচে, যেখানে আমি পাঁচতলা থাকি সেখানে আমার জানলার নিচে বিড়াল। আর এগুলি যখন আমার ঘুম অনেক হালকা, একটু শব্দ পেলে আমার ঘুম ভেঙে যায়, আর হাঁটা শব্দটা তো অলওয়েজ সবসময় থাকে। আমার হাজবেন্ডের ব্যবসা বাণিজ্য খুব খারাপের দিকে, দিনকে দিন আজকে দু বছর ধরে অনেক খারাপ দিকে চলে গেছে, আর আমার অবস্থাটাও ততটা উন্নতি হয়নি। যেহেতু ইন্ডিয়াও চলে গেছিলো ওনারা ঈদের রোজার ঈদের পরে, তিন দিনের পর ইন্ডিয়া চলে গেছিলো, কিন্তু আসছে ওনারা ওইখানেও কোনো ডাক্তাররা কোনো
সমস্যা।
আমি দেখছি কিছুদিন আগে দেখছি আমার হাজবেন্ডকে রূপ নিয়ে একটা লোক রাত তিনটার সময় আমার পাশে দাঁড়িয়ে আছে।
এবং এটা কি আপনাদের সঙ্গে মানে এমন কোন সম্পর্কের মধ্যে চলে যায় যেটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্ক এই লেভেলে চলে?
হ্যাঁ, মানে আমার হাজবেন্ডের সাথে আমি যদি রাতের বেলা দেখা যায় যদি থাকা হয়, সেদিন রাতে বলে আমাকে অনেক দৌড়ানি খেতে হয়, স্বপ্নের ভিতরে আমি প্রচুর দৌড়ানি খেতে হয়। আর মানে সে বোঝাতে চাচ্ছে যে কেন আমি থাকতেছি,
মানে হাজবেন্ডের সঙ্গে আপনি কেন থাকতেছেন,
এটা এটা কিছু একটা, কারণ নরমালি ভাবে আমি এরকম দেখি না, কিন্তু যখন হাজবেন্ডের সাথে থাকি তখনই সে আমাকে দৌড়ায়, মানে সে আমাকে শুধু দৌড়াবে আমি তার থেকে পালিয়ে যাবার জন্য শুধু নিজেকে বাঁচানোর জন্য শুধু আমি অনেক হুজুরের কাছে গেছি, সব লাস্ট হুজুর আমাকে বললো যে কোরবানির হার পুরো আমি যে ফ্ল্যাটটা থাকি সে পুরো ফ্ল্যাটের ভিতরে ঝুলিয়ে রাখার জন্য সেটাও এখন পর্যন্ত আছে।
আর আমাদের বাসার মধ্যে হার গুলো রাখছেন ঝুলে তো হন্টেড লাগবে, মানে মানুষ বাসায় গেলে তো ভয় পাবে।
তারপর আমাকে বলছিল যে ধূপ, তার শুকনো মরিচ আর হলো সরষা, কালো সরষা সেগুলি মাগিনা আজানের সময় পুড়িয়ে সেটা পুরো ঘরে ছড়িয়ে দিতে আর নিজে গান নিতে।
হাড়গুলো কি করেছেন?
হাড়গুলো ছোট ছোট করে জালানা, তারপর বারান্দা,
হ্যাঁ আমি গেলে তো ভয় পাই যাবো।
এখনো লটকানো আছে এগুলো?
হ্যাঁ এখনো আছে।
আপনি কি জানেন যে জিনের খাবার কি?
হ্যাঁ আমি জানি।
কি কি বলেন তো?
হাড়
আর কি
প্রবেশ করতে না পারে সেজন্য।
কোথায় পাইছে সেটা? হাড়
রাখে
তাহলে সকাল মসজিদে হাড় থাকতো, মানুষ জুলা রাখতো নামাজে যাতে কারো ডিস্টার্ব না হয়। কারণ আমরা জানি যে জিন শয়তান মানুষের নামাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করে।
হ্যাঁ এটা সত্যি কথা।
দুনিয়া সকল মসজিদে মানুষ ওই হাড় ঝুলে রাখতো, তাই না?
কারণ আমি নামাজ পড়তে গেলে প্রায় সময় আমি দেখি যে আমার চোখের সামনে ভেসে ওঠে দুর্গা পূজা, ভেসে ওঠে
হাড় ঝুলানোর পরও। কিগুলো দেখছেন এগুলো হয়েছে?
হ্যাঁ আমার সাথে গত দুদিন আগে হয়েছে।
লাভ হলো কি হাড় ঝুলাইয়া বলেন?
লাভ হচ্ছে আমার হাজবেন্ড কেমন বলছে যে এগুলিতে কোনো লাভের তাবিজ নেওয়াটাও নিষেধ, আর তাবিজও ছিল আপনাদের প্রোগ্রাম শোনার পর আমি সেটাও ব্যবহার করি না। উনি সেটা কেয়ার করে না।
যাই হোক এখন মানে
আপনি বলেন নিজে ভাই, আমি শুধু একটা বিষয় একটু ইন্টারাপ্ট করতে চাই। উনি আমরা যেটা জানি জিনদের ব্যাপারে, আমি আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে জিনের মানে পজেসড হওয়া বা জিন আসা নিজের কাছে আসার কিছু সিমটম আছে যেগুলোর সাথে ওনার মারাত্মক রকমের মিল আছে। যেমন উনি যেটা বললো যে কুকুর বেশি হয়ে বা এটা অন্য প্রাণীতে রূপ নেয় ঘুমের মধ্যে, এগুলো একদম স্পষ্ট সিমটম। এছাড়া আরো একটা বিষয় যেটা হচ্ছে যে উনি যেটা বলছিল যে সে বাধা দিচ্ছে, উইচ ইজ কল লাস্টফুল লাভ, মানে সেক্সুয়াল লাভ, এবং এটার বিষয়েও কিন্তু, হ্যাঁ এবং এটার বিষয়েও কিন্তু স্পষ্ট ভাবে বলা আছে।
যেদিন আমি স্বপ্নে ছিলাম সেদিন আমার সারাটা দিন মাথা প্রচন্ড পরিমাণে ব্যথা করে।
এখানে কিছু পার্সোনাল ব্যাপার অনেক বের হয়ে আসবে, আমি যেটা দেখলে চাচ্ছি না বলতে। হ্যাঁ একান্ত ব্যক্তিগত ব্যাপার বের হয়ে আসবে, আমি চাই না কারো ইয়ে হোক। কিছু কথা আপনার জিজ্ঞেস করবো আপু, হ্যাঁ আমাকে বলবেন স্পষ্ট ভাবে। যদি আপনি কারো উপর রাগ করেন তার ক্ষতি হয় সেটা আপনি জানেন বুঝেন?
হ্যাঁ এটা আমি বিশ্বাস করি যে আমি যদি কারোর উপরে রাগ করি সেটা অটোমেটিকলি তার ক্ষতি হয়, কিছু না কিছু ক্ষতি হয়, সেটা আমি ছোট থেকেই প্রমাণ পাচ্ছি।
এবং যখন আপনার চুল লম্বা ছিল জিজ্ঞেস করলো তখন থেকে আপনি এটা শুরু? যদি আমি বলি
হ্যাঁ আমার ছোট থেকে আমার চুলগুলি লম্বা,
আমি অবশ্যই বলবো ডাক্তার দেখাতে আপনাকে। কিন্তু আমার একটা ছোট প্রশ্ন থাকবে, এটাই যদি আপনি একা দেখতেন বাসার ছায়া দৌড়াদৌড়ি করে তাহলে এটা কথা ছিল, কিন্তু বাসার সবাই দেখে?
এখানে
স্পষ্টতা বোঝা যাচ্ছে যে কিছু না কিছু তো আছে যেটা সায়েন্সের বাইরে, যেটা বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি, হয়তো আগামীতে আবিষ্কার করবে। আপনার সাথে যে জিনিসটা আমি ফিল করতেছি যেটা আছে সেটা অবশ্যই বিজ্ঞান ভিত্তিক না, সেটাকে হীন বলে, একটা জিন জাতি হীন বলে তাকে। এটা আপনার যখন চুল লম্বা ছিল তখন থেকে সে আপনার সাথে, সে আপনাকে অনেকবার বিপদ থেকে বাঁচাইছে। আপনার চোখের ক্ষতি হতে পারত, অনেক সময় থাকে না পাথর পড়ে গেছে চোখে না পড়ে মুখে পড়ছে এরকম, আপনাকে সে রক্ষা করছে অনেক জায়গাতে, অনেক জায়গায়।
না এই তো মানে আমি যখন যে প্রেগনেন্সি অবস্থায় ছিল সে অবশ্যই আমার উপকার করছে।
এর আগেও ছোটবেলা আপনি যদি খেয়াল করেন, স্কুলের লাইফ খেয়াল করেন, কলেজ লাইফ খেয়াল করেন, অনেক জায়গায় অনেক বিপদ থেকে অবশ্যই আল্লাহ আপনাকে বাঁচাইছে। কত জিন একটা মাধ্যম ছিল, সে ভালো ছিল তখন, তখন সে ভালো ছিল। হীন যে জিনটা সে করে কি, সে কুকুরের রূপ নেয়, পশুর রূপ নেয়, আপনারা বিভিন্ন বইয়ে পাবেন এই ব্যাপারটা, হীন জিনের যে বিষয়টা, এটা আপনার সাথে সে আছে। এবং সে যখন আপনার সাথে ছিল তার সাঙ্গপাঙ্গ আপনার সাথে আসা শুরু করছে, তার সাঙ্গপাঙ্গরা এসে আপনাকে এই বিরক্ত করা, ডিস্টার্ব করা, ভয় দেখানো, এগুলো করা শুরু করছে। কিন্তু সে আপনার কোনো ক্ষতি করবে না, সরাসরি ডাইরেক্ট ক্ষতি সেটা করবে না, বাসে এরকম ভয় দেখায় যাবে, আপনি বাসায় হাড্ডে ঝুলান আর যাই ঝুলান এটা যাবে না। সেটাকে বিতাড়িত করার জন্য কিছু মাধ্যম আছে। আর যারা এই মুহূর্তে আমাদের যারা শুনতেছেন, আপনার মতো সমস্যা অনেকেরই হয়তো বা আছে, অনেকের স্বপ্নের মধ্যে আমাদের স্বপ্নের ব্যাখ্যা বা স্বপ্ন সাইন্টিফিক ব্যাখ্যা আছে, আর ইয়াম এর বাইরে যে ব্যাখ্যা গুলো আছে স্বপ্ন মানুষ কেন দেখে এটার ব্যাখ্যা তো জবাব দিচ্ছে অনেকবার, কিন্তু সায়েন্সের বাইরে যদি চলে আসে যে স্বপ্নকে কন্ট্রোল করা, স্বপ্নের সাথে কমিউনিকেট করা ব্যাপার, আপনি যেটা করবেন মানে উচিত যেটা করা, যদি আপনি আগামীতে দেখেন এরকম কোনো কিছু, তার সাথে কথা বলার চেষ্টা করবেন, কমিউনিকেট করবেন সে কি চাচ্ছে। অবশ্যই ভয়ের কাজ, আপনি কি ভয় পাচ্ছেন?
না আসলে আমি কখনো স্বপ্নের সাথে কথা বলার চেষ্টা করিনি, সে যখন আমাকে টাচ করতে আসে তখন আমি দূরে চলে যাই।
এখন থেকে চেষ্টা করেন কথা বলার। আর আমাকে যিনি বলেন যেগুলো আপনি দেখেন ছোট ছোট জিনিস যেগুলো দেখেন সেগুলো চেহারাকে শিয়ালের মতো চোখামুখ লোমশ তো বলছেন?
হ্যাঁ লোমস আমার হাতের ভিতরে।
চোখা মুখ কিনা, মুখটা চোখা কিনা বা শিয়ালের ইঁদুরের মতো মুখ কিনা, এরকম মুখ কিনা
কিছুটা ওরকমই, যেহেতু চেহারাটা অনেক ভয়ঙ্কর আমি তাকালে আর মানে দ্বিতীয়বার তাকাই না।
আপনি যখন বাসা গোছান, বাসা যখন গোছান, বাসা তো ফুলের টব আছে অবশ্যই, ফুলের যে গাছ টাছ লাগান, ওগুলো দেখবেন যে কোনো পাতা এমন আছে কিনা, যদি ছোট গাছ হয় পাতা তো দেখা যাবে গোনা যাবে ছোট গাছ হলে, কোনো অক্ষর লেখা কিনা আরবি কোনো অক্ষর লেখা কিনা কোনো পাতার মধ্যে, ওটা খেয়াল করবেন, থাকলে সেই পাতাটা আমার কাছে নিয়ে আসবেন ছিঁড়ে দেখেন না তখন আজকে দেখবেন কি। আর হাড্ডি গুড্ডি যা আছে বাসার সব খুলে ফেলে দেবেন, এগুলো কোনো ব্যাখ্যা, এগুলো তো বাস্তব কোনো ভিত্তি নাই, নবী রাসূল এগুলো করে নাই, কেউই করে না এগুলো, তো আপনি কেন করতেছেন এগুলো? এগুলো হচ্ছে জিনদের উপর আপনার ভয়, যখন জিনরা যখন বুঝবে আপনাকে ভয় পাচ্ছেন সে অটোমেটিক আপনাকে অ্যাটাক করবে, অটোমেটিক, এটা জিনদের কাজ। যদি আমি বুঝি আজকে আমি দেশের কোনো বড় কিছু হয়ে যাই, নেতা হয়ে যাই বা বড় কিছু হয়ে যাই, তো আমি যখন বুঝে ফেলবো আমার মধ্যে আমার কাছে মানুষ ভয় পাচ্ছে, তখন তো আলটিমেটলি আমি মানুষের ক্ষতি করার চেষ্টা করবো, এটাই তো হচ্ছে। জিনরা যখন বুঝবে যে আপনি তাকে ভয় পাচ্ছেন, সে তো মানে নিজের সুযোগ আপনার প্রতি সে নিবে, সুযোগ পাবে আপনার প্রতি। এটাই আমার সাজেশন আপু, যে আল্লাহর কাছে দোয়া করেন নামাজটা পাঁচক্ত পড়ার চেষ্টা করেন। হ্যাঁ, আর এটা হিন জিন, এটাকে হিন বলে। আর যখন কোনো হুজুর কবির কাছে যাবেন কিছু পরামর্শ নেবেন, প্রশাসন জিজ্ঞেস করবেন যে হুজুর ঠিক আছে আমাকে আপনারা দিলেন, সেটার ব্যাখ্যা কি, সেটার প্রমাণ কি? আপনি ঘরে কি একটা সেন্ট পাচ্ছেন, গন্ধ পাচ্ছেন? আপনার সাথে কিছু একটা আছে সেটা খারাপ না, আমি বলবো না যে সে ফেরেশতা তা না, খারাপ না, বাট আপনার সে ক্ষতি করবে না,
ক্ষতি করবে না। আমি এর তো বলি যে আমার বাসার দরজা হতে কিছুদিন আগে আমি কুফুরি কালাম পাই,
আমি যদি যুক্ত করি মানে আমি যতটুকু জানি, অফকোর্স আমরা সায়েন্সের জায়গা থেকে বিষয়টা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে লাস্ট ফুল লাভ, বিশেষ করে জিনরা কোন জায়গায় থাকে, জিনরা দুটো জায়গায় থাকে, যারা খারাপ জিন তারা হচ্ছে এই যে আপনি যেটা ডোবার কথা বলতেছিলেন একেবারে ছোটবেলাতে ডোবা কেন বা হচ্ছে আপনার হচ্ছে নোংরা জায়গাতে, আমরা অনেক সময় বলি ওয়াশরুম টয়লেট, আরেকটা হচ্ছে ভালো জায়গাতে যারা মসজিদে যারা থাকে তারা হচ্ছে ভালো জিন। কিন্তু উনি যে সব কথা বলতেছিলেন যে উনি অন্য ধর্মের কোন এক জিনকে দেখতেছেন, সেক্ষেত্রে তো ভালো জায়গায় দেখার কোনো সুযোগ নাই।
না আসলে এটা নিয়ে কথা বলতে চাই না, উনি হিন্দু ধর্মের দেহ যাই হোক কোন ধর্ম,
ধর্মীয় কোনো বিষয় নিয়ে আমরা করতে পারি না,
সে আপনাকে ভুল দেখাচ্ছে।
হ্যাঁ, তবে এটা ঠিক যে মানে কিছু নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুন গুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের এইসব জায়গা থেকে রেহাই পাওয়া সম্ভব। তো আমার মনে হয় যে মানুষের কাছে না গিয়ে, হ্যাঁ কারোর কাছে না গিয়ে বরং আপনি সাজেশন নেন, আপনি নিজে নিজে পড়াশোনা করেন, নিজে নিজে স্টাডি করেন ভালো কারোর কাছ থেকে, ঠিক আছে? ওকে, আর কিছু বলার আছে আপনার?
না কিছু বলবো না। এখানে আমি একটা কথা বলবো যে আমি যেদিন ফার্স্ট চিন্তা ভাবনা করলাম যে আমি রেজা ভাইকে ব্যাপারটা জানাবো যে আমার সাথে কিছু একটা আছে, সেটা আমিও বুঝতে পারি, যেহেতু সে সবসময় আমাকে ফলো করতেছে, আমি যদি রান্না করে থাকি সে আমাকে দেখে চলে যাচ্ছে, আমি বুঝতে পারি যে পিছনে কেউ আছে যে আমাকে দেখে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার তাকের উপরে প্রেশার কুকার ছিল, সেটা যখন ভাবতেছি যে আমি জানাবো ব্যাপারটা SMS করব, ঠিক সেই মুহূর্তে সেটা আমার গায়ের উপরে ফালানো হয়। আমি ছিলাম কিন্তু অনেক দূরে,
একটা লোক ছিল যে প্রথম থেকে যখন একেবারে ডরের ট্যারট কার্ড শুরু হলো বা ডরের ক্লিপস, খুবই ইয়াং ছেলেটা মানে খুবই হ্যান্ডসাম দেখতে, মাকে সাথে করে নিয়ে এসছে এবং তার মা যেভাবেই হোক আমাদেরকে রিচ করবে, করছেও শেষ পর্যন্ত। তো উনি বললো যে ভাইয়া আমি সরি, মানে সরি মানে সরি ফর হোয়াট, তুমি আমাকে কেন হঠাৎ করে সরি বলছো, জীবনে দেখা হয়নি তোমার সঙ্গে। বলছে ভাইয়া প্রথম থেকেই টিটকারি মস্কারা করতাম, বিষয়টা আপনারা যা বলতেন সেগুলো প্রথম থেকেই টিটকারি মস্কারা করতাম এবং এগুলো হাস্যকর বিষয় মনে করতাম। আমার অবস্থা এখন এমন হয়েছে যে আমি বিবাহিত, ও পুরো দাড়ি ছেড়ে দেখে একদম অন্যরকম হয়ে গেছে। বলছে আমি বিবাহিত, আমি রাতের বেলা ঘুমাতে পারি না, আমার বউ হাত পা বেঁধে রাখে আমাকে রাতের বেলা। তো আমি আসলে পুরো ঘটনাটা শুনিনি কারণ সময় ছিল না। আমি এটাই বলি মানে ডরে যেসব ঘটনা প্রচার হয় এগুলো সার্বজনীন না, এগুলো যুক্তি, সায়েন্সের জায়গা থেকে যদি আপনি বিচার করেন তাহলে সেটা যুক্তিসিদ্ধ না। কিন্তু হাসি টিটকিরি মস্করা আমরা জায়গা থেকে কোনো ঘটনাকেই না নিই, কারণ যার জীবনে ঘটে এগুলা সেই আসলে বুঝতে পারে পেইনটা আসলে কি। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা দোয়া করি আপনার জন্য নিশ্চয়ই ভালো কিছু হবে। বিরতির সময় যেহেতু হয়ে গেছে প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। আপনারা শুনছেন ডর ইক্লিপস হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি আর জে কিবরিয়া উইথ রাব্বি রেজা আমাদের সঙ্গে আছেন এবং আপনারাও আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, ফোন করতে পারেন অথবা আমাদেরকে SMS করতে পারেন। প্যারানরমাল যে জাতীয় প্রবলেমগুলো আপনারা ফেস করছেন সেগুলো লিখে স্টোরি যদি বলতে চান রেডিওতে এসে তাহলে বলতে পারবেন। আমাদের ফোন নাম্বারটি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা ওখান থেকে নিতে পারেন। আমাদের ফোন নাম্বারটি আমি আরও একবার বলছি, এই নাম্বারটিতে শুধু SMS করবেন। আমাদের নাম্বারটি হচ্ছে 01743075722। আরও একবার বলছি 01743075722। শুধু প্যারানরমাল স্টোরিগুলো কি যা আপনার জীবনে ঘটছে কিংবা আপনি দেখেছেন সেগুলো ছোট করে লিখে আমাদেরকে এখানে SMS করবেন, নট ফর দ্য ট্রিটমেন্ট প্লিজ। আমরা যদি স্টোরিটা ভালো হয়, প্রচারযোগ্য হয়, তাহলে আমরা সেটা প্রচার করে সেটার আসলে সায়েন্টিফিক ব্যাখ্যা কী কিংবা প্যারানরমাল রিসার্চ কী এবং ভবিষ্যতে যুক্ত হচ্ছে সাইকিয়াট্রিক অ্যানালাইসিস এগুলো আপনাদেরকে জানাতে পারি মাত্র। ফিরে আসছি কিছুক্ষণ পরেই। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আরো একবার ডর ইক্লিপসের আজকের একেবারে শেষের দিকে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং রেজা ভাইও রয়েছেন। আমরা আগামীকালকে একটি বিশেষ হন্টেড প্লেস থেকে লাইভ হব, আপনারা চাইলে দেখতে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/dorim, আমি আবারও বলছি www.facebook.com/DAARTEAM ডর টিম, পেজটি আছে ডর নামে। এবং এই লাইভ নিয়ে আমাদের যেটি বলা সেটা হচ্ছে এটা সম্পূর্ণ বিনোদনের জন্য, ভয় পাবেন কি পাবেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়, তবে বিষয়টিকে নিয়ে একেবারে বাড়াবাড়ি পর্যায়ে না যাওয়াটাই ভালো। আমরা এটা করি আমাদের জায়গাটা থেকে শুধু এন্টারটেইনমেন্টের কথা মাথায় রেখে, এবং এটা সম্পূর্ণই কারো কোনো ব্যক্তিগত বিষয়ের সঙ্গে যদি মিলে যায় বা লজিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে আপনার কাছে যদি বিষয়টা অযৌক্তিক মনে হয় সেই ব্যাপারটা একেবারে একান্তই আপনার, কারোর সঙ্গে যদি কোনো কিছু মিলে যায় তাহলে সেটা একান্তই কাকতালীয় ব্যাপার। ওকে রেজা ভাই, আমাদের হাতে কিছু মেইল আছে, আমি কিছু মেইল পড়তে চাই। একটা মেইল শ্রদ্ধা রেজা এবং কিপ্রিয়া ভাই সালাম নেবেন, যিনি লিখেছেন তিনি হচ্ছেন উনি লিখেছেন নিড প্যারানরমাল প্রবলেম সলিউশন এন্ড উইশিং টু জয়েন ডর ইক্লিপস রেডিও প্রোগ্রাম, অলসো রিকোয়েস্টিং টু জয়েন ডর টিম। সালাম নিবেন, আশা করি ভালো আছেন। আমি আপনাদের ডর ইক্লিপস এবং ডর লাইভের নিয়মিত শ্রোতা ও দর্শক, অনেকদিন থেকে আপনাকে লিখবো করে আজকে লিখছি। আমি পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, বর্তমানে ঢাকায় একটি গ্রুপ অফ কোম্পানিতে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। বুঝতেই পারছি আপনার প্রফেশন খুবই হাইলি অ্যাপ্রিসিয়েবল আমি বলবো, বিকজ ফিউচার আছে। ইনফ্যাক্ট আজ আমি আমার শাশুড়ির সাথে ঘটতে থাকা কিছু প্যারানরমাল সমস্যা নিয়ে আপনাকে লিখছি, দয়া করে যদি সাহায্য করেন তাহলে একটা পরিবার এবং জীবন বেঁচে যায়। আমার শ্বশুরের চাকরি সূত্রে গত প্রায় 35 বছর সৌদি আরব ছিলেন এবং সঙ্গে আমার শাশুড়িও ছিলেন। আমার স্ত্রীর জন্ম এবং বেড়ে ওঠা সেখানেই, আমাদের বিয়ে হয় 16 ডিসেম্বর 2013। 1.5 বছর পর আমাদের একটি কন্যা সন্তান আসে। আমার বিয়ের পর থেকেই দেখছি আমার শাশুড়ির চর্মরোগ এবং সমস্যা, পরে আমি যা শুনলাম উনি রোগে প্রায় 20 বছর যাবৎ ভুগছেন। উনি ওনার শাশুড়ির ছবি পাঠিয়েছেন যেটা আসলেই দেখতে একটু অন্যরকম, আমি ভয়াবহই বলবো। অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কিছুদিন ভালো থাকে না, আবার আগের মতো, কেউ বলে অ্যালার্জি, কেউ বলে একটা রোগের নাম বলেছেন, আমি ইংলিশটা এভাবে অ্যাকুরেট একদম প্রোনাউন্সিয়েশন করতে পারবো না বলে পড়ছি না। এতদিন এই রোগে ভুগে উনি এখন মানসিকভাবে বিপর্যস্ত। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ওনার সারা শরীর এই প্রবলেম, অনেক ডাক্তার দেখানোর পরও যখন ভালো হয়নি, উনি সম্প্রতি এক কবিরাজের কাছে যান, তিনি বলেন আমার শাশুড়ির উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এবং যার প্রভাব আমার শ্বশুরের উপরও আছে। আমার শাশুড়ি মাঝে মাঝে বলতেন উনি ওনার পেছনে কারো উপস্থিতি টের পান এবং সেই সময় বাসায় কেউ নেই, কেউ যেন ওনার পেছনে ফু দিল, প্রায় উনি কারো পায়ের আওয়াজ পান, মাঝে মাঝে ওনার বিছানার পাশে শিশুদের খেলা করার শব্দ পান, দু একবার বাচ্চা এবং তাদের ছায়াও দেখেছেন, সেই জন্য ওনার বেডরুম বন্ধ করানো হয়েছিল। বেডরুম বন্ধ করানো বলতে ওই যে বিভিন্ন ঝাড়ফুঁক দিয়ে বন্ধ করানো বলতে যেটা বোঝা যায়,
সাবেজ দিয়ে যেতে পারে।
ওকে, ওনার এই সমস্যাটা শুরু 1991 সাল থেকে। তখন উনি কিছুদিন ইরাক এবং কুয়েত যুদ্ধের কারণে বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থান করেন। তখন ওনার এই স্কিন ডিজিজ প্রথমে হয়। তখন থেকে দেশে বিদেশে বিভিন্ন ডাক্তারে শরণাপন্ন হন, কিন্তু কোনো লাভ হয়নি। আমার শ্বশুর প্রায় 40 বছর যাবৎ তাবলিকের মেহনতের কাজে জড়িত। উনি জামাত নিয়ে বিভিন্ন দেশে বিদেশে গিয়েছেন। আমার শ্বশুরের পরিবার ইসলাম ধর্মকে জানা, বোঝা এবং মানার কাজে সর্বদা সচেষ্ট আছে। আরেকটি বিষয়, আমার বিয়ে হবার কিছুদিনের মধ্যে আমার বাবা মারা যান এবং একের পর এক আমার বড় চাচি, ফুপা, নানি, বোনের শ্বশুর এবং আরো অনেক আত্মীয় সম্পর্কের মুরব্বীও মারা গেছেন। সবারই বয়স হয়েছিল, কেউ কেউ অসুস্থও ছিলেন। কিন্তু এত মৃত্যু এত কম সময়ের মধ্যে আমার পরিবার আর কখনই দেখিনি। আমার মা এবং আমার মাও বিভিন্ন রোগে, বিশেষ করে বাতের ব্যথাতে আক্রান্ত। আমিও মাঝে মাঝে দিশেহারা বোধ করি। সম্প্রতি আমার আম্মার বেডরুম থেকে একটা তাবিজ পাওয়া গেছে। আমাদের বাসায় প্রায়ই তাবিজ পাওয়া যায়, আবার কেমন জানি সেটা হারিয়েও যায়। আমাদের বাসায় কোনো প্যারানর্মাল সমস্যা এখন পর্যন্ত দেখিনি, কিন্তু আমার স্ত্রী মাঝে মাঝে বলে তোমাদের বাসায় কিছু একটা আছে, এই তাবিজই বা আসে বা সে কোথা থেকে আমরা সেটাও জানি না, এবং কিভাবে হারিয়েও যায় এবং কোথায় আমরা রাখি সেটা পরবর্তীতে খুঁজেও পাওয়া যায় না। আমি জানি মানুষ তার কর্মফল ভোগ করে, আমাদের ভুল থাকতেই পারে, সেজন্য প্রতিনিয়ত মহান আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করে যাচ্ছি। আল্লাহ ক্ষমা করার মালিক, উনি হয়তো কারো উসিলার মাধ্যমে তার বান্দাকে সাহায্য পাঠান, সেটা হয়তো আপনিও হতে পারেন। আমরা নিরুপায় হয়ে আপনার কাছে লিখছি। আপনি বারবারই বলেন কোরআন এবং হাদিসের আলোকে এইসব সমস্যা সমাধানের চেষ্টা করেন, তাই আপনার শরণাপন্ন হলাম। আমার শাশুড়ির নাম রেডিওতে প্রকাশ করতে অনিচ্ছুক। ওকে, আপনি নামটা দিয়েছেন। আমার শ্বশুরের নাম রেডিওতে প্রকাশ করতে অনিচ্ছুক। আপনি যদি আপনার অনুষ্ঠানে ডাকেন অথবা আমাদের নিয়ে লাইভ করতে চান, তাও আমরা রাজি আছি। আমরা যদ্দূর বুঝলাম ইসলামে ট্যারোট কার্ডের বৈধতা অবৈধতা সম্পর্কে পরিষ্কার কিছু বলা নেই, তবে গণক সম্পর্কে করা হবে বলা আছে। আমি একবার 2012 এখানে অনুষ্ঠানের নাম সবসময় ডরই থাকবে এবং এটা একটা এক্সপেরিমেন্ট, কজ আপনারা দেখবেন যে একটা অনুষ্ঠান যখন নিয়মিত চলতে থাকে, সেটা ডর হোক, 920 হোক, যা বলিব সত্য বলিব হোক, এভেন এটা ইন্ডিয়াতেও আছে, বিভিন্ন বড় বড় সিরিয়াল গুলো যখন চলতে থাকে তখন এটা সিজন বেসিস হয় এবং এটা নাম চেঞ্জ হয়, একটু নতুন নতুন নামে আসে, নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসে। তো আমাদের সেটা ডর থেকে শুরু হয়েছে, অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রেও সেটাই হবে, বিষয়টা আসলে এরকম না। যাই হোক, তারপর আপনাকে ধন্যবাদ, আপনি বিষয়টাকে খেয়াল করেছেন এবং আরো বলেছেন। আমি একবার 2012 দুষ্টুমি করে আমার এক বন্ধুর ছোট বাইকে হাত দেখিয়েছিলাম, পরের দিন আমি বাইক অ্যাক্সিডেন্ট করি, তাতে আমি খুবই খারাপ ভাবে আহত হই। আমার গত 9-10 বছরের মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতায় এই একটাই মাত্র অ্যাক্সিডেন্ট, এরপর থেকে ভুলেও কাউকে হাত দেখাই না। আপনার মতো আমারও গাড়ি এবং বাইকের প্রতি প্রচুর আগ্রহ, গাড়ি চালাতেও আল্লাহর রহমতে আমি পারদর্শী। আমি যদি আপনার ডট টিমের জন্য কাজে লাগতে পারি অথবা আপনার টিমের সদস্য হয়ে মানুষের উপকার করতে পারি, তাহলে আমার কাছে খুবই ভালো লাগবে। ইতি নাম প্রকাশ অনিচ্ছুক এবং উনি কিছু ছবিও দিয়ে দিয়েছেন ওনার শ্বশুর শাশুড়ি। কিছু যদি বলার থাকে রেজে ভাই আপনার।
আপনার কেমন হয়? আপনার মাইগ্রেনের সমস্যা নাই, তাছাড়া আপনার মাথা প্রচন্ড ব্যথা করে মাঝে মধ্যে রাতের বেলা, এটা আপনি আমাকে জানাবেন। হ্যাঁ, আমার কাছে প্রশ্ন থাকে সবসময়। দ্বিতীয় কথা, তাবিজ যে বাসায় চলে আসে ঠাস করে, এটার কোনো ব্যাখ্যা আমি এখন যদি দিতে চাই সেক্ষেত্রে বলতে পারি, তাবিজ বাসায় চলে আসা বালিশের মধ্যে তোষকের নিচে, এগুলা অবশ্যই খারাপ জিনের কাজ এবং কুফরি কালামের কাজ, এবং কুফরি এতটাই ভয়ঙ্কর মাঝে মধ্যে হয় যে পুরো পরিবারকে ধ্বংস করে দেয়, পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দেয় কুফরি। এতটা খারাপ, আপনার ডাব্বি মুভি বা সিচিন এইসব মুভিগুলো যদি দেখেন, তুরস্কের ছবি, এগুলো বাস্তব থেকে নিয়ে করা, তাহলে বুঝবেন যে জাদুবিদ্যা বা জাদু টোনা যে কতটা যে ভয়াবহ হতে পারে মানুষের জীবনে, এছাড়া বোঝার কোনো উপায় নেই। এবং যেহেতু আল্লাহ আল্লাহ পাক জাদুবিদ্যার পৃথিবীতে এক্সিস্টেন্স দিছে, এবং একটা মজার ব্যাপার বলে কি ভাই, জাদুবিদ্যা শুরু হয়েছে কিন্তু ভারত মারতের একটা শহর ছিল, শহরটার নাম ছিল বাবেল শহর, সেই বাবেল শহর থেকে শুরু হয়ে গেল জাদুবিদ্যার। তো এগুলোর এক্সিস্টেন্স কিন্তু আমাদের আছে, কোরআন শরীফে বলা আছে এবং প্রতিটা ধর্মেই বলা আছে জাদুবিদ্যার ব্যাপারগুলো। তো এখান থেকে বাঁচার অনেক অনেক ধরনের উপায় আছে। সবচেয়ে সর্বোত্তম উপায় হচ্ছে নামাজ পড়া, দোয়া করা, নিজের জন্য দোয়া করা, আমরা আপনার জন্য দোয়া করবো, আপনি নিজের জন্য দোয়া করবেন এবং নামাজ কালাম পড়বেন। যদি আপনি বিধর্মীয় হয়ে থাকেন, যে ধর্মেরই হয়ে থাকেন, সেই ধর্মাবলম্বনগুলো পালন করে সে কাজগুলো করবেন, এটাই আমি বলবো, এর বাইরে আসলে কিছু বলার নেই।
জি, অনেক ধন্যবাদ। এখানে আরেকটা মেইল আমি পড়তে চাই। আর আপনি যেটা বলেছেন যে আমাদের টিমের সঙ্গে কাজ করতে চান, আমরা হ্যাপি থাকবো আপনার মতো, যদি কাউকে পাই যেন কম্পিউটার সম্পর্কে জ্ঞান আছে, সফটওয়্যার সম্পর্কে আপনি জানেন।
আপনি ওয়েলকাম ভাই, আপনি ওয়েলকাম,
ইউ আর মোস্ট ওয়েলকাম ভাই। ওকে, মাহমুদুল ইসলাম চৌধুরী লিখেছে, আপনাদের বৃহস্পতিবারের ডর অনুষ্ঠান শোনার জন্য সারা সপ্তাহ অপেক্ষা করি। গেল মে মাসের 11 তারিখে বিনা নোটিশে অনুষ্ঠান সম্প্রচার বন্ধ হওয়া খুবই কষ্ট পাই। আমি ঠিক বুঝলাম না, আমাদের অনুষ্ঠান কখনোই বন্ধ হয়নি, আপনি কি বলছেন? কারণ এই অনুষ্ঠান ছাড়া রেজা ভাইয়ের কথা শুনতে পারি না, কিন্তু কিবরিয়া ভাইয়ের কথা অন্য অনুষ্ঠানে শুনতে পারি। আমি গেল রমজানে, এতে কফ অবস্থায় আপনাদের কথা শুনি এবং আপনাদের
বন্ধ ছিল
ফর
27 রমজান।
ও আচ্ছা আচ্ছা, না ওটা তো সিচুয়েশনাল কজ, ওখানে তো বন্ধ থাকতে হবে ভাই, আমাদের তো ধর্মকর্ম করতে হয়, সুতরাং সেজন্যই বন্ধ রাখা হয়েছে। আপনিও খুব ধর্মকর্ম করেন বুঝতে পারছি। আমি গেল রমজানে ইতেকাফ রত অবস্থায় আপনাদের কথা শুনি এবং আপনাদের দুইজনের জন্য কদরের রাতে দোয়া করেছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দুজনেই আমাদের কাছে ভালো লাগা অনুসরণীয় এবং বরণীয় অন্যতম ব্যক্তি, কারণ আপনাদের দুজনের মতো এই কাজের সাথে আমারও অনেক কাজ এবং মতের মিল আছে বলে আমি মনে করি। তাই আপনাদের কাছে আমি একটি ছবি পাঠালাম, লোকটার জীবনের গতি ফেরানোর জন্য আপনাদের দ্বারস্থ হলাম। ছবির লোকটার নাম অমুক, পিতার নাম অমুক, পিতার নামের নামের সাথে আমার মিল আছে। ওকে, আনুমানিক 1985-86 সালের দিকে লোকটি কামিল পাশ করার পরপরই মাথায় গণ্ডগোল হয়ে যায়। তখন মানুষকে মারামারি করতো, গালাগালি করতো। সেই সময় তার বাবা ভাইরা বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতো, কিন্তু কিছুদিন পর পূর্বের অবস্থায় ফিরে যেত। তার হতাশ হয়ে চিকিৎসা বন্ধ করে দেন এবং এরপরই একেবারে কাপড় পরা বাদ দিয়ে অন্যরকম এক জীবনযাপন করতে থাকে। গ্রীষ্ম বর্ষা শীতকালে প্রচন্ড ঠান্ডার ভেতরেও এক টুকরা কাপড় পরতো না, ঠান্ডার ভেতর মাটির উপর শুয়ে থাকে। আমি প্রায় 2010 সালের দিকে তার সম্পর্কে কিছু তথ্য জানতে পারি। এক নম্বর হচ্ছে তাকে জিনে ধরেছে, দুই নম্বর হচ্ছে শিক্ষা অবস্থায় কোরআন হাদিস থেকে যা কিছু মুখস্থ করেছিল তা তার এখনো মনে আছে। তখন আমি সম্পূর্ণ মানবিক বিবেচনায় একজন হুজুরের সাথে যোগাযোগ করি, ওনাকে বলি তাকে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আনা যাবে কিনা। তিনি বলেন পারা যাবে, কিন্তু 20,000 টাকার মতো লাগবে। আমি সেই পরিমাণ টাকা মানবিক কারণে তাকে দিতে সম্মত হই এবং প্রায় 7,500 টাকা ওনাকে দিই, কিন্তু কোনো কাজ হয়নি। ইনশাআল্লাহ চট্টগ্রামে দেখা হতে পারে। সবার জীবনে অনাবিল সুখ প্রত্যাশায় অমুক অমুক, আল্লাহ হাফেজ। আমি মেলটা অনেক আগে করেছিলাম, সেটা আমি গিয়ে তোমরা ঘুরিয়ে এসেছি। আপনার কিছু বলার আগে রেজা ভাই আমি দুটো কথা বলতে চাই। একটা যেটা হচ্ছে, আপনার অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত ছিল, একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল, যিনি আসলে মানসিক রোগ বিশেষজ্ঞ। আমরা আপনাদের জন্য একটা শুভ সংবাদ দিব, আমাদের এই অনুষ্ঠানে অচিরেই বাংলাদেশের অন্যতম একজন সাইকিয়াট্রিস্ট মনোবিজ্ঞানী, যার সঙ্গে আমি এই সিমটমগুলো নিয়ে কথা বলেছি, তিনি যুক্ত হবেন। এবং তিনি আমাকে বলেছেন প্যারাসাইকোলজি বলে একটা ব্যাপার আছে। আমার মনে হয় যে অনেকেই বিজ্ঞান বিশ্বাস করেন, এরকম অনেকেই এই অনুষ্ঠানটা শোনেন। তিনি আমাদের সঙ্গে ফোনে কানেক্টেড থাকবেন, হয়তো দুই একটা পর্ব পরই তাকেও আমরা এই বিষয়গুলো জিজ্ঞেস করবো। চাইলে আপনারা তার কাছ থেকে সমাধান নিতে পারেন বা কাউন্সিলিং করতে পারেন। দাদা ভাই কি বলার আছে এই বিষয়টা নিয়ে?
এখানে বলার একটা ব্যাপার আছে কি ভাই, যদি কারো ব্রেন 10% ক্রস করে, ওয়ার্কিং লেভেল 10% ক্রস করে, যেটা 15% চলে আসে, তখন সে ব্যথা অনুভব করবে না। 20% যদি ক্রস করে ব্রেন, তখনই মানুষ পাগল হয়ে যায় আলটিমেটলি। এখন সেটার কোনো মেশিন এখন আবিষ্কার হয় না যে ব্রেন কত পার্সেন্ট কাজ করলে কি হয়। বাট আলটিমেটলি আমরা বুঝি যে ব্রেনে যখন চাপ পড়ে, অনেক বেশি প্রেশার পড়ে, তখন ব্রেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একটা গাড়ির যদি অতিরিক্ত স্পিড উঠে যায়, সেই গাড়ি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আলটিমেটলি। হ্যাঁ, বিমান কি হয়, যখন স্পিড একটা গতির বেশি উঠে যায় বিমান আকাশে উড়ে যায়, তো সব কিছু একটা লিমিট থাকে। তো ব্রেন যদি লিমিটলেস হয়ে যায় কোনো কারণে, বেশি ওয়ার্কিং অর্ডারে চলে যায়, তখনই মানুষ পাগল হয়ে যায়। তো ওনার কেসটা আমি দেখতেছি, ওনার মানসিক সমস্যা, জিন ধরতে সমস্যা আমি পাচ্ছি না কোনো কিছুই। এখন ওনাকে সরাসরি দেখলে কিছু বলতে পারতাম, ছবি দেখে যেটা বোঝা যাচ্ছে কাপড় চোপড় নাই, শ্যামলা কালারের উনি শুকনো মানুষ। এমন কিছু থাকে যে অনেক সময় পাগল থাকে বা যারা মানসিক বিকারগ্রস্ত থাকে, ওদের সাথে কথা বললে তারা যদি তাদের মন মতো মানুষকে পায়, বা আমি এমন কোনো প্রশ্ন করে বসলাম যেটা তার 10 বছর আগে ঘটনা মনে পড়ে গেল, তখন ব্রেন আবার ওয়ার্কিং শুরু করবে নর্মাল গতিতে। স্টিল এখন ওনার ব্রেন নর্মাল গতিতে নাই, পাগলের মতো হয়ে গেছে। ওনাকে আমি এখনই বলবো যে ভালো, মানে আসলেই কোনো ভালো সাইকিয়াট্রিস্ট যার নাম ডাক প্রচুর আছে, ভালো সাইকিয়াট্রিস্ট উনি দেখান, এটাই বলবো।
আরেকটা মেয়ে এসছে, সাদমান রেজা নামের, সালাম জানাচ্ছি ভাই আপনাকে, আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি রেজা, চট্টগ্রামেই থাকি, আমি ডরের নিয়মিত একজন লিসনার। কত এপিসোডে শুনলাম আপনারা চট্টগ্রামে আসছেন, আমি খুবই খুশি আপনাদের কারো একবার দেখার সুযোগ পাবো। আপনি রেজা ভাইয়ের কাছে, আমি রেজা ভাইয়ের কাছে বিনীত অনুরোধ, আপনি আমার মামার বাড়ি আসেন, কারণ আমার মামার বাড়ি দুতলায় প্রতিদিন যা ঘটছে তার রীতিমতো ভয়ঙ্কর এবং অসহ্যকর। মামার বাড়িটা অনেক বড় এবং পুরাতন, তাই যখন মামারা বাড়িটি নতুন করার জন্য কাজ শুরু করে, তখন তা শুরু করেও শেষ করতে পারে না। কারণগুলো খুব ইন্টারেস্টিং, কারণগুলো 1, 2, 3, 4 করে পয়েন্ট করে লিখেছে, আপনারা সবাই শুনেন। এক, মিস্ত্রিরা যখন আগের দিন টাইলস লাগিয়ে যায়, পরের দিন দেখে তা ওঠানো যা সম্ভব না, এবং যতবার করে ততবার তা ঘটে। দুই, মিস্ত্রিরা যখন কাজের সুবিধার্থে ওই বাড়িতে রাতে থেকে যায়, মধ্যরাতে তাদের উপর শারীরিক নির্যাতন চলে। তিন, একবার দুই মিস্ত্রি বাড়িটিতে ছিল, একজন শুয়েছিল, তখন তাকে কে যেন পা ধরে টেনে বাড়ির বাইরে নিয়ে যায়, আরেকজন ফোনে কথা বলছিল, তখন তাকে কে যেন জোরে থাপ্পড় দেয়, এরপর থেকে কেউ ওই বাড়িতে থাকে না। চার, রাতে বাড়ির আশেপাশে সবাই চিৎকার, নুপুরে দৌড়াদৌড়ি শব্দ শোনে। পাঁচ, নানু মারা যাওয়ার আগে সবাইকে দেয়াল দেখিয়ে বলতো, কয়েকজন নাকি দেয়ালের উপরে হাঁটছে। এরপরের কথা হচ্ছে রেজা ভাই প্লিজ চিটাংয়ে আসলে আমার মামার বাড়ি আসবেন, আমার বাড়ি বোয়ালখালী কালুরঘাট ব্রিজের ওপরে। দয়া করে আল্লাহর রসুলায় আপনার মাধ্যমে যদি কোনো মুক্তি মেলে, ফোন নাম্বারটা হচ্ছে এটা। আমার এখন কথা হচ্ছে যে এত কিছু ঘটে আপনার এখানে, আপনারা তো রাতের বেলা যেহেতু নিয়মিত ঘটছে, বাড়ি নির্মাণ হচ্ছে না, আপনারা কেন একটা সিসি ক্যামেরা রাখেন না ওখানে, কেন একটা ভিডিও ক্যামেরা রাখেন না? প্লিজ আপনি রাখেন এবং ভিডিওটা আপনি করেন, সারা রাত ব্যাপী করেন। আমরা জানি যে একটা নর্মাল ক্যামেরাও এখন 12 দিন 13 দিন সেভ রাখা যায় ডাটা। সো আপনারা লাইট লাগিয়ে দিন পুরো বাড়ির মধ্যে, লাইট লাগিয়ে দিয়ে ওটা ভিডিও করেন।
লাইট ছাড়া হবে, নাইট ভিশন ক্যামেরা লাগিয়ে দিলে,
নাইট ভিশন ক্যামেরাও দিতে পারেন। দিয়ে ভিডিওটা করে আপনি আমাদেরকে সাদমান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি আমাদেরকে ভিডিও পাঠান। আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিচ্ছি এখনই যে আপনি ভিডিও করে পাঠান। রেজা ভাই আপনার কিছু বলার আছে কিনা?
আমার যেটা বলা আছে, নাম্বার 3 দিল, অজেক্টনে দিল যে ঘুমানোর পরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, একদম ট্রু, এটা একদম সত্যি কথা। যদি কোনো হন্টেড বাড়ি থাকে বা হন্টেড ফ্ল্যাট থাকে, সেখানে যদি ওয়ার্কাররা ঘুমায় থাকে বা ইভেন মানুষ যদি ঘুমায় থাকে, সেখানে মানুষ পাঁচতলায় ঘুমায় থাকলে সকাল উঠে দেখবে 6 তলায় চলে গেছে বা নিচতলায় চলে আসছে। এটা উত্তরাটাতে একটা ঘটনা ঘটছে, ঢাকা ভার্সিটির কিছু স্টুডেন্ট আমার পরিচিত, ওরা একটা হন্টেড বাড়িতে থাকতে গেছিলেন, খুব বড় একজন মানুষের বাড়ি, বাড়িটা এখন বন্ধ। ওরা 6 জন বন্ধু গেছে, তো ওরা 2 জন 2 জন করে 3টা ফ্লোরে থাকে, 2 জন 2 জন করে।
জি,
তো ওরা রাত্রেবেলা টায়ার্ড হয়ে ঘুমাই গেছে, মানে সন্ধ্যার সময় গেছে, 8টা মাসে সারা রাত ছিল, তো রাত্রে 1:30-2টার সময় ঘুমাই গেছে। যখন তারা ঘুম থেকে উঠছে, দেখে যে 2তলায় ঘুমাইছিল সে 5তলায়, যে 5তলায় ঘুমাইছিল সে নিচতলায়, আর নিচতলায় ছিল সেটা ছাদে, যারা দেখছে সরাসরি বা যারা ভুক্তভোগী তারা তো দেখছে সরাসরি। এখান থেকে বাঁচার জন্য যেটা করতে হয়, যেটা কি বললো ক্যামেরা লাগাতে, ক্যামেরা লাগালে আমরা কনফার্ম হবো যে ব্যাপারটা কি, যেহেতু ঢাকার মধ্যে হলে আমরা চলে যেতাম, চিটাঙ্গের ব্যাপার, আপনারা ভিডিও করেন, ভিডিও করে আমাদেরকে পাঠান, তারপরে ইনশাআল্লাহ আমরা
আসবো। রাইট, প্রিয় শ্রোতা, মেইল আপনারা আমাদেরকে করতে পারেন এবং আমরা ভালো ভালো মেইল পাই আমরা বলবো, রেজা ভাই অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মেইল আসে আমাদের কাছে। মেইল করার অ্যাড্রেসটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে করতে পারেন, www.rj-kebria.com। আমি আবারও বলছি www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। এছাড়া সরাসরি আমার মেইলে মেইল করতে পারেন, আমার ব্যক্তিগত মেইল kibriatoday@gmail.com, kibria2 হ্যাঁ, তারপরে DAY kibriatoday@gmail.com। ঠিক আছে, ওকে রেজা ভাই, আমরা আজকের মতো শেষ করে, সময় শেষ হয়ে গেল, আপনার যদি কিছু বলার থাকে শেষ বেলা।
আমার বলার এটাই আছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি সবসময় বলি আমি কোনো সমাধানকারী না, আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম এন্টারটেনমেন্টের জন্য, এটার সাথে বাস্তবের সাথে মিলিয়ে নেবেন না, আমরা যাই বলি যাই করি সবকিছু আপনাদের এন্টারটেইন করার জন্য।
রাইট,
আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আপনারা নিজের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম,
শেষ করছি, অনেক অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.